This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের 96তম পর্বে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 96তম পর্বটি ধারণ করা হয়েছে চাঁদপুরের বড়কানিয়ার ছোক গ্রামের একটি বিশেষ হন্টেড প্লেসে। ডরে আজকে পাঁচজন বন্ধু যোগ দিয়েছে, হুমায়ুন, তানিম, সাজু, আরিফিন এবং সেতু। সাউন্ডে রয়েছে লোমান এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত। গুমোট অন্ধকারে এই মুহূর্তে যারা ডর শুনছেন তাদের নিজ এলাকায় কোথাও কোথাও হয়তোবা বৃষ্টি হচ্ছে, চমৎকার একটা পরিবেশ, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত ভুতুড়ে পরিবেশ। ডর নিয়ে আমরা সবসময় যে কথাটা বলি প্রিয় শ্রোতা, এটি বাংলাদেশের রেডিওর প্রথম হন্টেড প্লেস ভিত্তিক একটি ভৌতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যেসব কাহিনী আপনি শুনতে পান তা আপনার কাছে বিশ্বাসযোগ্য কিংবা অবিশ্বাসযোগ্য, সে প্রশ্নের ঊর্ধ্বে উঠে আমরা শুধু বলতে চাই কারো কারো জীবনে এমন ঘটনা ঘটেছে বলেই তারা এসে নিজের অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করেন। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অনুষ্ঠানের শুরুতেই আমরা সুমন এবং শান্তর কাছে সেই জায়গাটিতে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাব।
সন্ধ্যার সময় গুলিস্তান মনে হয়, মানে
মানে বাজার হয়ে গেছে
ঢাকা শহরে,
মাছের বাজার,
যে এতে গ্যাঞ্জাম আর কোথাও নাই। গুলিস্তানের মধ্যে যে ভিড় সন্ধ্যার সময় আমি দেখি,
কেমন লাগতেছে তোমার সুমন?
মানে আর বলার অপেক্ষা রাখে না কেমন লাগতেছে শান্ত, মানে তাড়াতাড়ি এই জায়গাটা থেকে বের হই।
আসলে চলো বের হই এদিক থেকে।
বের হওয়ার জন্য একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে বাস খুঁজে বের করা। এবং আমাদের কোথায় যেন যেতে হবে? দাউদকান্দির ওদিকে।
দাউদকান্দিতে যেতে হবে ফার্স্ট।
এখানে কি বাস পাবো?
না, সামনে সামনে
সামনের দিকে যেতে হবে। ওকে, গুলিস্তান থেকে বাসে করে আমরা প্রথমে পৌঁছাই ঢাকা কুমিল্লা মহাসড়কের মেঘনা গোমতী সেতুর কাছে,
যেটা অনেকের কাছে দাউদকান্দি ব্রিজ নামেও পরিচিত।
শান্ত, মানে কি মনে হয় জানো, মানে বিপরীত মেরু বুঝায় না, কি বলে,
উত্তর দক্ষিণ, হ্যাঁ,
পূর্ব পশ্চিম, রাইট। ঠিক এই মুহূর্তে আমার এরকম একটা ফিল হচ্ছে। কিরকম, মানে গুলিস্তানে যখন আমরা ছিলাম, গাড়িতে যখন
রাইট,
কি ধরনের পরিস্থিতিতে ছিলাম?
বাজে একটা অবস্থা ছিল ম্যান, আমার তোমার উপর মেজাজ খারাপ লাগছিল তখন।
কেন?
তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ, কিভাবে নিয়ে যাচ্ছ? অ্যাটলিস্ট ভালো ব্যবস্থা তো করতেই পারতাম।
হ্যাঁ হ্যাঁ, ভালো ব্যবস্থা আসলে করতেই পারতাম তোমার জন্য। আমি মানে ওখানে লোকাল কিছু বাস পাওয়া যায়, ওগুলার ছাদে বসায় তোমাকে নিয়ে আসতে পারতাম। তুমি অনেক হাওয়া বাতাস খেতা, বুঝতে পারছো? তবে এই জায়গাটা,
তোমার ওই বুদ্ধিটা যে এখন আসে,
অ্যাপ্লাই যে করি, থ্যাংকস তা। কিন্তু এখন যে জায়গাটাতে আছি না, মানে এটাকে, মানে আমার কাছে কম্পেয়ার টু গুলিস্তানের কথা যদি চিন্তা করি, মানে হেভেন মনে হচ্ছে পুরো।
না আসলে কিন্তু তাই, দেখো এনভায়রনমেন্ট কিন্তু খুব সুন্দর।
আমরা একটু বলি যে যারা অনেকে শুনবে আমাদেরকে পরবর্তীতে, তারা তো মানে হয়তো জিনিসটা খেয়াল করতে পারবে না, আমরা ঠিক এমন একটা জায়গায় আছি, মানে দাউদকান্দি ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। অনেকের কাছে মেঘনা গোমতী সেতু আসলে এটার নাম, এবং নদীটা বেশ বড় সড় একটা নদী, এবং বর্ষার মৌসুমে তার ফুলে ফেপে অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমরা যেই অংশটাতে আছি, এটা হচ্ছে মুন্সীগঞ্জের গজারিয়া বলা হয়, মানে মূলত এটা মুন্সীগঞ্জ বিভাগে পড়েছে। এবং এই নদীটার ওই পার্ট থেকেই আসলে কুমিল্লা জেলাটার শুরু হয়ে যায়। সো আমরা বলতে পারি ঢাকা এবং মুন্সীগঞ্জের মানে মুন্সিগঞ্জের একদম শেষ প্রান্তে আছে। সো আমি শান্ত এই মুহূর্তে লঞ্চের জন্য অপেক্ষা করছি আর দুর্দান্ত ফ্রেশ বাতাস খাচ্ছি।
হ্যাঁ, বাতাসও ফ্রেশ এবং চায়ের দোকানও ফ্রেশ দেখতে পাচ্ছি। চলো চাও খাবো আমরা।
মানে তুমি চা খেতে যাচ্ছো? ওকে, লঞ্চ আসতে কিছুটা সময় আছে।
আচ্ছা, লঞ্চের ব্যাপারটা কি বলতো, কি একবার একবার করে আসছে? মানে ওদের সিস্টেমটা কি বললাম আমি বুঝিনি ফার্স্ট।
না, লঞ্চ আমার মনে হয় বেশ খানিকক্ষণ পর পর আসছে। আমি যাই হোক, আমিও পুরোপুরি বুঝতে পারিনি, তবে এতটুকু বুঝতে পেরেছি আমাদেরকে আরো কিছুটা সময় এই লঞ্চ ঘাটের কাছাকাছি কোথাও থাকতে হবে, কারণ লঞ্চ আসতে এখনো কিছুটা সময় বাকি আছে।
চলো চা খাই। লঞ্চে করে আমরা পৌঁছে যাই চাঁদপুরের কালীবাজারে।
ওকে, দিস ইজ দ্য প্লেস। মানে লঞ্চের জার্নিটা কেমন লাগছে শান্ত, আগে এটা বলো।
লঞ্চের জার্নিটা ভালো ছিল, কিন্তু এখনের জার্নিটা একটু অদ্ভুত লাগছে। মানে
মানে যেই ধরনের রাস্তা এবং যেই নিস্তব্ধতা আছে আর চতুর্দিকে এরকম মানে যেই ঝিঝি পোকার ডাক আর মানে কি বলবো,
খেয়াল করে দেখেছো সুমন, আশেপাশে কিন্তু বাড়ি দেখতে পাচ্ছি না। মানে অনেক সময় হয় না যে দূর থেকে একটা বাড়ির লাইট দেখা যায় অন্তত, তুমি একটাও দেখেছো?
একটাও দেখিনি, একটাও দেখিনি। এবং আমি আর শান্ত সেই নীরব রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে শান্ত সাঁতার জানো তো?
না, আমি তো সাঁতার জানি না।
ওকে, তোমার তাহলে লঞ্চে ভয় পাওয়া দরকার ছিল। তোমার মধ্যে যদিও আমি ভয় দেখিনি, কারণ হচ্ছে রাতের কারণে তুমি লঞ্চ থেকে নদীটার যে বিশালতা রয়েছে ওটা আন্দাজ করতে পারো,
ওটা বুঝতে পারো।
দিনের বেলা দেখলে অবশ্যই ভয় পাবা তুমি। তো যাই হোক, আমাদেরকে বেশ খানিকক্ষণ মনে হচ্ছে যে মিনিমাম 20-25 মিনিট তো হাঁটতে হবে, রাইট?
আমার কিছুই মনে হচ্ছে না, কারণ আমি বুঝতেই পারছি না রাস্তার যে অবস্থা, যে অন্ধকার।
ওকে, ফলো মি, তুমি শুধু আমাকে অনুসরণ করে হাঁটতে থাকো, এই রাস্তাটা আমার জানা আছে। এবং আমরা ঠিক রাস্তাটা ধরেই আমরা যেই জায়গাতে যাব ওখানেই আজকের হন্টেড প্লেসটা রয়েছে। ফাইনালি অবশেষে বিভিন্ন ধরনের জার্নি করে তারপর পৌঁছে,
বিশাল লম্বা জার্নি ছিল।
এবং আই হোপ যে মানে যারা এখানে আগে থেকে এসে বসে আছেন, আপনাদের আমাদের মতো এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি, যে পরিস্থিতিতে আমাকে আর শান্তকে পড়তে হয়েছে। কারণ মানে অনেকে বলতে পারে যে আমরা তো একসাথে আসলেও পারি, কিন্তু আমাদের দিক থেকে আমরা পারি না, কারণ আমাদের কোনো কিছু কিছু ইনভেস্টিগেশন বাকি থাকে, কিছু কিছু জায়গা
আর অনেক কিছু
খবর নেওয়া বাকি থাকে। দ্যাটস ওয়াই আমরা আসতে পারি না সবার সাথে একসাথে। তো যাই হোক, আমরা সবকিছু বাদ দিয়ে আমরা এখন ঘটনার দিকে চলে যেতে চাই। এবং এতটুকু বলতে চাই, আজকে আমরা ডটটা যেখানে ধারণ করছি আপনারা সবাই এরই মাঝে দেখতে পাচ্ছেন যে একটা মূলত বলা যায় যে একটা মোটামুটি খোলামেলা একটা স্পেসে আমরা ডটটা ধারণ করছি। এবং আমরা শুধু দোয়া করছি যে বৃষ্টি যেন না নেমে যায়, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে।
এবং আশেপাশে কোনো বাড়িও নেই, আমরা যে কোথাও গিয়ে আশ্রয় নিব সেটাও সম্ভব হবে না।
সো আমরা এই মুহূর্তে যেই জায়গাটাতে আছি শান্ত, এই জায়গাটার একটু বিবরণটা তুমি দিয়ে দাও তো। আমরা তো
আসলে আমরা এখন আছি হচ্ছে বড় কিনাচক গ্রামটা, যেটা এই গ্রামেরই আশেপাশে কোথাও। মানে আমি যদি একদম এক্সাক্ট জায়গাটা বলে ফেলি তাহলে এই গ্রামে অনেকেই বুঝে ফেলবে, কারণ এখানে সবাই মোটামুটি জানে এই জায়গাটা সম্পর্কে, কারণ এটা নিয়ে অনেক রিউমার আছে। তো আমরা যদি
আসলে আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমরা সেই রিউমারটাকে আরো মানে বাড়িয়ে চড়িয়ে অনেক বড় করে ফেলতে পারি না, এবং দ্যাটস ওয়াই আমরা এটা বলছি না। তবে এতটুকু বলছি যে এই এলাকার বড় কিনাচক গ্রামের যারা বাসিন্দা রয়েছে, যারা আশেপাশে রয়েছে, যারা খোঁজ খবর নিতে চান, আগ্রহী রয়েছেন, আপনারা সেটা করতে পারেন, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন,
এবং অনেক মানুষই সেটা সম্পর্কে বলবে,
এটা সম্পর্কে জানবে। সো আমরা আর কিছু বলছি না, আমরা এখন মূল জার্নিতে চলে যেতে চাই, যেখানে আজকে আমাদের সাথে বেশ কয়েকজন গেস্ট রয়েছে এবং প্রত্যেকের এক্সপেরিয়েন্স আমরা শুনতে চাই। এবং আমরা শুরুতে এমন একজনকে দিয়ে শুরু করতে চাই, মানে যিনি কিনা কি বলবো, যে আমার আর শান্তর যদি আমরা এইজের কথা বলি, ইনফ্যাক্ট ডরে আমরা অন এভারেজ যত গেস্টরা রয়েছে সবার চেয়ে একটু বয়সে বড়। এবং এই এইজের কোন গেস্টকে ডরে পাওয়া এটা আমাদের জন্য অন্যরকম একটা বিষয়, কারণ হচ্ছে যে সব শ্রেণীর এবং সব বয়সের মানুষরাই যে ডরকে পছন্দ করে তার একটা বড় প্রমাণ হচ্ছে উনি। সো আর কথা না বাড়িয়ে ঘটনায় যেতে চাই, যে কোন ঘটনা আপনি আমাদেরকে শোনাতে চান। তবে যতটুকু আমি জানি যে আপনি একটা সময় হয়তো বিদেশে ছিলেন, বাহরাইনে ছিলেন। সো বিদেশের কোনো একটা ঘটনা, বাহরাইনেরই কোনো একটা ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তবে সেই এক্সপিরিয়েন্সে যাওয়ার আগে একটু বলে দিতে চাই প্রত্যেককে, যদি ডরের এরকম জার্নিগুলোতে আপনিও যোগ দিতে চান তাহলে প্লিজ আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বারটি বলে দিচ্ছি 09613892892। আবার বলছি 09613892892। 2। এই নম্বরে ফোন করে বর্তমানে আপনি কোথায় আছেন এবং কি করছেন, আপনার ভ্যালিড ফোন নম্বর, যে ফোন নম্বরে আপনাকে পাওয়া যাবে সবসময়, সেই ফোন নম্বর দিয়ে জাস্ট আপনার ঘটনাটুকু সংক্ষেপে আপনি রেকর্ড করবেন। তাহলে ডর টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার ঘটনা যদি ডরের প্রচারের যোগ্য হয় তাহলে অবশ্যই এরকম একটা জার্নিতে আপনি চলে আসবেন। সো শান্ত, চলো
চলো শুনুন,
ঘটনায় চলে যাওয়া যাক, মূল ঘটনায় চলে যাই। আপনার পরিচয়টা একটু জানি, আপনি বর্তমানে কোথায় আছেন এবং কি করছেন?
আমার নাম মোহাম্মদ হুমায়ুন, আমি বরানীতে থাকি।
ওকে, সো হুমায়ুন ভাই, আমরা ইন্টারেস্টিং কিছু ঘটনা শুনেছি আপনার কাছে আছে, ডট টিম যেটা আমাদেরকে ইনফর্ম করেছে। সো আমরা দেরি আর করতে চাই না, আমরা সরাসরি ঘটনায় চলে যেতে চাই, আপনার ঘটনাটা শুনতে চাই।
ধন্যবাদ। আমি আমার ঘটনা প্রথম থেকেই, আমি এটা দুই পার্টের ঘটনাটা বলতে গেলে একটু সময় দরকার,
আমরা প্রথম থেকেই শুনি, শুরু থেকে
বলতেছি। 1992 আমি বাহারিন যাই মার্চ মাসে।
1992
মার্চ মাসে আমি বাহারিন যাই।
ওকে,
আমাদের কোম্পানিটা ছিল বাঙালি কোম্পানি, উনি বাঙালি কোম্পানি, উনি সিলেটের বাড়ি, ওনার নাম মতিন মিয়া, ওনার বাড়ি এবার ঢাকা দক্ষিণ, সিলেট ঢাকা দক্ষিণ একটা জায়গা,
সিলেটে একটা জায়গার নাম আছে, আমি শুনেছি
ঢাকা দক্ষিণ, ওনার বাড়িটা ওখানে। তো ওনার কোম্পানিতে আমি কাজ নেই, তো আমরা বাহরাইনের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন যেখানে আছে ওইখানে, ওই এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায় আমরা কাজ করি, জায়গাটার নাম বুসাইটিন বলা হয়।
আচ্ছা,
হয়তো বাহরাইন যারা আছেন বা যারা গেছেন তারা জানবেন,
প্রচুর লিসনার আছে যারা মধ্যপ্রাচ্য থেকে শোনে, হয়তো ওনারা
অবশ্যই জানবেন। একবার এয়ারপোর্টের সাথে জায়গাটার নাম বুসাইটিং বলা হয়, আবার মনে করেন আল আবাদ বলা হয় একটা জায়গার নাম, পার্শ্ববর্তী এলাকা, এরিয়াটার নাম মহারক, কিন্তু এরিয়ার ভিতরে বাড়িয়ে এভিনিউ ভাগ করা আছে।
আচ্ছা আচ্ছা।
তো আমরা ওইখানে কাজ করার পরে একটা বিল্ডিং চোখে বাজে, যে বিল্ডিংটা অনেক বড় এরিয়া, দেখে মনে হয় যে ওই বিল্ডিংটা অনেকদিন কোনো কাজ বন্ধ, কাজ হয় না। তো আমাদের কোম্পানির যে মালিক, উনি যোগাযোগ করার পরে জানতে পারে যে বিল্ডিংটা কিছু ভূত এরকম টাইপের কিছু আছে, যার কারণে কাজটা বন্ধ 1981 থেকে।
আচ্ছা,
কাজটা বন্ধ। ওনারা কাজ মনে করেন পুরো কাজ শেষ করছে, গাঁথনি কাজ, ঢালাইয়ের কাজ, পুরো কাজ শেষ, কিন্তু সমস্যা দেখা দিচ্ছে প্লাস্টারে আসার সময়, যখন ওয়াল প্লাস্টার করে এবং ভিতরে বাইরে প্লাস্টার চালু করে তখন থেকে প্রবলেমটা দেখা দিচ্ছে, বেশি
ধরনের প্রবলেম।
এই প্রবলেমটা আমি আসি বলি, এর আগে আমি মেইন কাহিনীটা বলি আগে। তো আমাদের কোম্পানি আলাপ করার পরে, সব ঘটনা শোনার পরে, আমাদের বাংলাদেশ থেকে একজন হুজুর যাবে, এটা ওখানে রেডিওতে বা টেলিভিশনে প্রচার হয়েছে যে বাংলাদেশে, আমি নাম বলবো না হুজুরের, বিখ্যাত একজন হুজুর করোনা স্যার, উনি বাহারাইনে যাবে 93।
আচ্ছা,
93 আগস্টে গেছে বাহারাইনে। তো হুজুরের সাথে দেশে থাকতেই আমার মোবাইলে, ওই সময় মোবাইল তো ছিল না, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে, হুজুর এই একটা ঘটনা, আপনি কি জিনিসটা সমাধান করতে পারবেন, হয়তো পারলে আমার কিছু লাভ হবে।
মানে যিনি মালিক ছিল ওই বিল্ডিং এর,
ওই বিল্ডিং এর মালিক শেখ, বাহারাইনের শেখ ছিল।
আচ্ছা,
তো আমাদের কোম্পানির যে মালিক উনি বলছে যে যদি আপনি সমস্যা সমাধান করতে পারেন তো আমার কিছু লাভ হবে, দেখেন আমার এটা পারবেন কিনা। বলছে ঠিক আছে, আমি বাহারাইনে আসি, আসার পরে আমি একটা জায়গাটাকে দেখতে হবে, প্লেসটা, এরপর আমি আপনাকে জানাবো।
আচ্ছা,
সত্যি এইভাবে কথা হলো। তো প্রথম যখন এই কোম্পানি কাজ নেয় তখন সমস্যাগুলো এইভাবে দেখা দিয়েছে যে প্লাস্টার যেদিন করবে ওই দিনে বাহিরে শিকলা ফিট করা, স্কেল
শিকল,
হ্যাঁ শিকল, বলে ফিট করার সময় ফিট ঠিক মতো করছে, আমরা যাকে বলি ওয়াইসম্যান বা চকিদার বাংলায়, ওখানে বলে নাতুর, তো ওনাকে বলা হয়েছে তুমি থাকো, উনি তো এমনি তো 2 বছর 2.5 বছর থেকে থাকতেছে, কোনো সমস্যা দেখা দেয় নাই, ছোটখাটো কিছু সমস্যা দেখা দিয়েছে কিন্তু ওটা অতটা মানে গুরুত্বপূর্ণ, গুরুত্ব দেয় নাকি, ওই যে ছোট ছোট কিছু সমস্যা হইতে পারে। গরমের সিজন ছিল, উনি ছাদে শুয়েছে।
আচ্ছা,
হওয়ার পরে উনি সকালবেলা ঘুম থেকে ওনাকে আবিষ্কার করে একবার নিয়েছে ফ্লোরে, তখন উনি একা একা চিন্তা করে, আমি শুইলাম ছাদের উপরে,
কয়তলা ছিল ওটা,
তিনতলা, আমি শুইলাম ছাদের উপরে, আমি কেন নিয়েছে এখানে, আমার সব বিস্তারিত সেম টু সেম, কি ব্যাপার,
বিছানা সহ
একবার নিয়েছে। তো উনি ওদিন আর মনে করেন হয়তো আমার ভুল হইতে পারে, দেখি আমি আর উনি আরো একদিন প্লাস্টার করে গেছে, রেগে ওই দিন আবার প্লাস্টার চালু হয়েছে, প্লাস্টার করেছে, পরদিন সকালে প্লাস্টার দেখে সারা প্লাস্টার নিছে, মানে ওয়ালে কোনো প্লাস্টার থাকতেছে না।
আচ্ছা,
এখন
প্লাস্টার বলতে হচ্ছে যে সিমেন্ট লাগানো,
সিমেন্ট বালু দিয়ে যেটা ফিনিশিং করে, যেমন ব্লক লাগাবার পরে বা ইট লাগাবার পরে এটা প্লাস্টার করে না, ওইটা তো প্লাস্টার বলা হয়। তো প্লাস্টার গুলো থাকতেছে না ওয়ালে, মালিক মানে আরবি মালিক, তো উনি ভয় পেয়ে গেছে, কি সময় এতজন লোকে কাজ করছে, 250 লোকে একদিনে কাজ করে এক সাইড প্লাস্টার শেষ করছে, পুরো প্লাস্টার নিছে। আর তখন ও বলতেছে ওই যে ওয়াইসম্যানটা, যে স্যার এই ঘটনা, আমি তো শুয়েছিলাম ছাদে কিন্তু আমাকে নিজে সকালে আমি আবিষ্কার করে নিছে, আর ওই প্লাস্টার গুলো পড়ে গেছে, এই থেকে মানে কোম্পানি কিছু ভয় পাই যায়। তো ভয় মানে তারপরে ওনাকে স্বপ্ন দেখানো হয়, আরবি, উনি আরবি ছিল ওইখানে বাহারিন স্থানীয়, ওনাকে স্বপ্ন দেখানো যে তুই কাজটা বন্ধ করে দে, তাহলে তোর সমস্যা হবে। আরবিরা তেমন ভয় পায়, ওরা দুইটা জিনিস ভয় পায়, প্রচুর, এই ভূত শয়তান, পুলিশ। তোমরা কাজটা বন্ধ করে দে, সত্যি সত্যি উনি কাজ বন্ধ করে দে
স্বপ্ন দেখার পরে।
উনি আমরাও তো ভীত বললাম যে তো শেখের সাথে উনি সরাসরি আলাপ করে যে আমার দ্বারা কাজটা করা সম্ভব না, আমি প্লাস্টার করে আসি পরদিন দেখা যায় সকালে সব নিচে, তো এইভাবে তো আমার লস। আমার দুইশো লোকে কাজ করলো সারা দিনে সারা প্লাস্টার।
এটা কয়দিন ঘটেছে মানে কয়েকবার?
তিনবার।
তিনবার সেম ঘটনা?
তিনবার সেম ঘটনা, কিন্তু ওই ছেলের সাথে তিনবার সেম ঘটনা। ও উপরে শুইলে ওকে আবিষ্কার করে নিচে, ও নিচে শুইলে ওকে আবিষ্কার করে উপরে।
আচ্ছা,
এই অবস্থা
মানে বিছানা সহ যদিও এটা অনেকটা ডিফিকাল্ট, তারপরে আমি মেনে নিলাম, কিন্তু বিছানা নিয়ে তো ঘুমের মধ্যে আসা সম্ভব না পুরো চোখে সহ বা সমস্ত কিছু সহ। সো এটা মানে আমার মেনে নিতে আমি বাধ্য হচ্ছে, এটা অদ্ভুত কিছু।
তো যখন ওই আমাদের কোম্পানির মালিক যখন হুজুর সাথে আলাপ করলো, তো উনি কাজটা বন্ধ করে চলে গেল। আমরা তো আমি নিজেও আবার কোম্পানি ফরম্যান ছিলাম, আমি নিজেও সরাসরি হুজুর সাথে কথা বলছি, তো আমি জানি যে ওনার ক্ষমতা আছে এরকম কিছু করার, উনি বহুত কিছু করতে পারে, আমি আগের থেকেও জানি। যখন দেশে ছিলাম তখন উনি 93 সালের আগস্টের 23 তারিখ উনি যায় বাহরাইন, উনি 3 দিনের জন্য যায়। 3 দিন উনি ওয়াস্ট ওয়াস করার পর উনি আর 3 দিন ওখানে, তখন সরকার ছিল, নাম ছিল আপনারা শুনতে পারেন শেখ ইসা বিন সালমান আল খলিফা, বাহরাইনের প্রেসিডেন্ট ছিল, এখন তো ওনার ছেলে সালমান আল খলিফা, কিন্তু ওই সময় শেখ ইসা বিন সালমান ওনার অনুরোধে আরো 3 দিন থাকছে। উনি 3 দিনে আরবি ভাষায় 3 দিন এবং বাংলা ভাষা এবং উর্দু হিন্দি মিক্স করে 3 দিন উনি ওয়াস্ট করছে। তো উনি একদিন টাইম নিলে আমাদের জন্য যে ঠিক আছে আমি আজকে যাবো একা, তা আমাদের কোম্পানির গাড়ি এসে গাড়িতে করে ওনাকে ওই জায়গাটা নেওয়া হয়েছে। তখন মাগরিবের নামাজ শেষ, মাগরিব নামাজ শেষ, মানে কিছু আলামত বোঝার জন্য উনি যেটা দরকার উনি ওইটা করলো। করার পরে উনি বলছে ঠিক আছে আমি এখানে চলো বাসায়, আমরা 11টার সময় এখানে আসবো। তারপর জুড়ে 11টার সময় আবার আসলো
রাতে।
রাতে আসার পরে উনি ওটা পর্যবেক্ষণ করলো যেভাবে কিটা কিভাবে করা যায়, এটা কি সমস্যা, কত বড় সমস্যা, উনি মাপ নেওয়ার জন্যই উনি ওখানে গেল। উনি বলছে ঠিক আছে এটা সমাধান হয়ে যাবে, তুমি শেখের সাথে কথা বলো, কাজ কন্ট্রাক্ট করো, সমস্যা নাই, এটা দূর করবো আমি। উনি একবারে 100% শিওর দিল যে এটা দূর হয়ে যাবে।
তারপর কি হলো?
তারপর কি হলো, উনি একটা স্টিল 8 থেকে 8.5 ফুট লম্বা, মানে 20 মিলি যেটাকে বলা হয়, স্টিল দিল 8 ফুট লম্বা, 8.5 ফুট লম্বা। হয়তো ওখানে আমরা 7 জন যাইতে হবে, ওখানে থাকতে হবে 7 জন, কি পজিশনে কিভাবে থাকতে হবে উনি সব বললো, যে তোমরা এইভাবে এইভাবে থাকবা, এবং এই স্টিলটা সেম যে বাড়িটার একটা সেন্টার করবো, যে এইখানে একটা সেন্টার হইতে পারে, সমস্যা নেই কম বেশি, তোমরা গাড়বা মাটির নিচে। লাস্টে আমাদের একটু পানি দিছে একটা বোতলে, যে পানিটা লাস্টে যখন দেখবা যে অল্প একটু বাকি আছে, একটা বাড়ির মেলে নিচে যাবে গিয়ে মাটির নিচে, তখন পানি ঢেলে দেবা। বাকি তোমাদের সাথে ওখানে যে সমস্যাগুলো হবে বা তোমাদের অনেক ভয় দেখানো হবে, তোমরা ভয় পাবা না কেউ, কারণ আমি যে ওই স্টিলের সাথে 7টা কালো সুতা দিয়া সেম মানে ভাগ করছে, ভাগ করে মানে 7টা স্থানে একটা গিট দিয়ে দিচ্ছে, যে তোমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু তোমাদের অনেক ভয় দেখাবে বিভিন্ন রকমের। তা আমি কোম্পানির ফোরম্যান ছিলাম, তার কারণে আমাকে যাইতে হবে ওখানে। আমি 7 জনকে রাজি করাইলাম, বলছি যে আমার 7 জনের বাড়ি বিভিন্ন জায়গায়, কেউ কুমিল্লা, কেউ
বাংলাদেশি,
আমরা বাংলাদেশি ছিলাম, কোম্পানিটা বাঙালি। তো তো অনেকের অনুরোধ করে আমার 7 জন ঠিক রাজি হইলাম। হুজুর তো দিন আগের দিন রাত্রে তদর করলো, ওই স্টিলটা পড়লো পড়ে এবং 7টা জায়গায় কালো সুতো দিয়ে 7টা গিট টিম দিল, কিন্তু একটা টাইম আসবে যখন মনে করবে যে তোমাদের উপরে মাত্র 1 সুতো বাকি আছে, মানে আমি যে 7টা সুতো তোমাদেরকে আমি গিট দিয়ে দিছি, তখন তোমরা একটা সাইড দক্ষিণ সাইডটা সাইড দেবা, তোমার 7 জন থাকবে ঘুরে, যখন 1 হাত জায়গা বাকি থাকবে তোমরা একটা দক্ষিণ সাইডটা সাইড দেবা।
তারপর
আমরা যখন বাড়ির ভিতরে ঢুকি, প্রথমে একটা আওয়াজ 200 মাইল 250 মাইল বেগে বাতাস হইলে কিভাবে আওয়াজ হয়, মানে রুমটার ভিতরে লাগে জানি বড় বড় ব্লকগুলো উঠতেছে, এক একটা ব্লকের ওজন 40 কেজি।
আচ্ছা,
কিন্তু বাহিরে আমরা তাকাই দেখি জানালা দিয়ে শত শত খেজুর গাছ, একটা খেজুর গাছে পাতা মারতেছে না, শুধু বাড়িটার ভিতরে, মানে ঘরটার ভিতরে। তা আমরা ওই যুগে বসে ভয় পাবো না, আমি ভয় পাইছি না, আমাদের কিছু হবে না। আমরা স্টিলটা 7 জনে আমাদের ওই 7টা সুতোর উপর হাত রাখতে বলছে, এক একটা হাত, লাস্টে যে বাহির হবে বড়টা হাত উড়ে দিছে বাইরে বলার জন্য। প্রত্যেকটা বাড়ির সাথে সাথে একটা দোয়া বলছে, ছোট্ট একটা দোয়া শব্দ, আমি শব্দটা বলবো না, শুধুমাত্র যে বাড়ি আবার
ওইটা মানে যে হাতুড়া দিয়ে বাড়ি দিবে ওই শব্দটা বলে বলে বাড়ি দিবে। ওকে, তারপর
লাস্টে যখন দেখবা যে লাস্ট বাড়ি মেলে থাকবে, তখন পানি দিছে, পানি ঢালবা, কিন্তু পানি ঢালতো বরাবর টাইমে, আর ওই এক হাত জায়গা থাকতে তোমার এক সাইড ছাড় দেবো। তো আমরা সেই মতে কাজ করলাম, সত্যি আমরা শুরু করছি বাইরে নিয়ে। এক এক সময় দেখি যে বাচ্চারা 20-25টা বাচ্চা যদি ক্লিক্লিক্লিক আওয়াজ করে কেমন শুনে এক শব্দ ওইরকম শুনি কিছু সময়
মানে ওই ওই স্টিলটা আপনারা
যখন গাটতেছি এক হাত গাললাম ওই বাচ্চান্তের আওয়াজ পাইলাম শুধু আর এক হাত যখন আসলাম ওই হাতের সময় আওয়াজ পাই সিংহে বাঘে একসঙ্গে গর্জন করলে কিরকম একটা আওয়াজ হয় এইরকমের তো আর এক হাত গালার সময় আওয়াজ পাইতেছি যে কুঠি কুঠি মৌমাছি আসলে না মৌমাছি এর আওয়াজ করলে কি কম আওয়াজ
ভন ভন যে
ভন 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 মানে কানের পর্দাটা পাইটে দিচ্ছে আমাদের এইভাবে মানে বিভিন্ন যন্ত্র লাস্টে যখন আমরা বাড়ি শুরু করছি শিয়ালের আওয়াজ তো আমরা এক পর্যায়ে আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হইলাম বিভিন্ন রকম ভয় দেখা যাচ্ছে আমরা ওয়াল মানে ওভারটেক করি ওয়াল এর ফায়ার আমাদের মানে খাইতে আসতেছে এরকম বাঘ এই সিংহ কুকুর
মানে আওয়াজ পাচ্ছে না
আওয়াজগুলো পাচ্ছি আমরা
দেখতে পাচ্ছি না
না দেখতে পাচ্ছি না তো সবাই তোমরা ভয় মানে কাতর হয়ে গেছে তা আমি এবার সান্ত্বনা দিয়ে রাখি যে আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এখন অল্প সময় বাকি আছে আমাদের কাজ শেষ হয়ে যাবে তো লাস্টে যখন আমরা বাড়ি দিই বাড়ি দেওয়ার পর যে পানিতে ছাড়ি তখন তোমার দক্ষিণ সেটা ছাড়ি দিয়ে রাখি মনে করেন আরো ওই এক হাত থাকতে আমরা দক্ষিণ সেটা ওপেন করে দিই তো দেওয়ার পরে দেখলাম যে ওই পুরো আওয়াজটা একসঙ্গে হইলে কেমন লাগে আপনার সিংহের শিয়ালের কুকুরের মৌমাছির বাচ্চান্তের এই ছোট ছোট বাচ্চান্তের আওয়াজটা যদি এক হয়ে যায় আওয়াজটা কেমন লাগে আপনার কাছে সেরকম একটা আওয়াজ হইলো এবং একটা কালো ছায়ার মতন লম্বা ভাবে দক্ষিণ দিক দিয়ে জানালা দিয়ে বাইর হয়ে গেল আমার পানিটা দেওয়ার পর লাস্ট
মানে আপনারা দেখতে পেয়েছেন যে ছায়ার মতো একটা বের হয়ে গেছে
কালো একটা বিরাট লম্বা ছায়া এর আগে শুনছি আলাদা আলাদা ভাবে আমরা কিন্তু ওই যখন লাস্ট বাইটা দিচ্ছিলে মানে আওয়াজটা মিক্স হয়ে গেল
আমি সেটা বুঝেছি মানে ঘটনা হচ্ছে যে আপনারা দেখতে পেয়েছেন একটা ছায়া
কালো একটা ছায়ার মতো দক্ষিণে আমরা যে ওপেন রাখলাম বাইরে তো আবার অনেক দূরে লাইট আছে সামনে বেশি দূর এয়ারপোর্ট না কিছু তো আলো আসে মানে সামান্য হালকা ছায়াটা বের হয়ে যাওয়ার পর তো ব্যাস আমরা বাড়ি দিয়ে মালিকের সাথে টেলিফোন করলাম আমাদের কাজ শেষ যে আপনি আসেন আমাদের কাজ শেষ হয়ে গেছে কোনো সমস্যা না কোনো সমস্যা ওরা আবার দাঁড়াই আছে বেশ দূর না হয়তো আধা মাইল ডিফারেন্স আমরা মানে বাড়ির গেটের বাইরে
ওকে ভয়
বাড়িটার এরিয়াটা না ওনার আধা নিষেধ বলছে যে 7 জন শুধু থাকবে আমরা ঠিক মতো সব কাজ করছি তো 7 দিন পর আমরা কাজ চালু করছি আমরা কাজ চালু করার পরে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই প্লাস্টার গুলো টেকে
মানে নর্মালি পুরো বিল্ডিং
আমরা পুরো বিল্ডিং এর কাজ টাইলস এর লাইটিং মানে অল কাজ
কি এটা কি জানতে পেরেছিলেন যে আসলে কি ঘটনা ছিল মানে এরকম কেন হয়েছে
জানতে কিছুটা আমাদের আভাস দিছে হুজুরে হবে যে এখানে এক সময় জিন ছিল বিভিন্ন ধর্মের অবলম্বন
মানে এখানে এরকম কিছু ছিল মানে অশরীরী কোনো কিছু
সৎ না না ওখানে ছিল এক সময় যখন বাইটে করা হয় অনেক আগে সৎ এবং অসৎ ভালো মন্দ মিক্স ছিল কিন্তু এক সময় ফাইটিং কইরা সৎ যেগুলো ছিল সংখ্যা কম থাকার কারণে চলে যায় বদ্ধগুলো ওইগুলো থাকে তো ওরা ওদের মাধ্যমে এই কাজটা হয় আর কি ওরা চাইছিল না যে এখানে এই বাড়িটা হোক
কেউ হোক
কিন্তু বাড়িটা করার সময় অল্প অল্প সমস্যা দেখা দিয়েছে কিন্তু এই প্লাস্টার পরার থেকে মনে হয় প্লাস্টার করবে আজকে এই পরদিন আগের
মানে এর আগের যে সমস্যাগুলো খুব একটা মানে নজর দেওয়া
হয়
এরপরে এমন ঘটনা ঘটতে থাকে আর নজর না দিয়ে পার না
এবার লাস্ট মালিকের স্বপ্নে কোন দেখাইছে ঠিক কাজটা করবো
তারপরে তো ফাইনালি আর কারো কোনো দুর্ঘটনা হয়েছে কোনো কিছু
দুর্ঘটনা আমাদের সময় আর হয় না ইনশাল্লাহ কিন্তু এর আগে তো কেউ পাওয়ার টু ব্যথা হয়েছে হাত ভাঙছে
এগুলো তো হচ্ছে কাজ কনস্ট্রাকশনের কাজ করতে গেলে হওয়ার সময় দুর্ঘটনা ঘটে মানে মানে অদ্ভুত না এরকম ঘটনা আসলে অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয়ে যায় আমি একটা ঘটনা বলি মানে আপনাদের সবাইকে যারা আছেন এখানে ঢাকা শহরে মানে এতটুকু শুধু বলে রাখি যে আমি এরিয়াটা বলি শাহবাগ থেকে ফার্ম গেট পর্যন্ত এরিয়ার মধ্যে ঢাকা শহর আধুনিকতম যে বিল্ডিং গুলো আছে না ঢাকা শহরে যতগুলো আধুনিক বিল্ডিং আছে সেই আধুনিক বিল্ডিং গুলোর মধ্যে একটা অন্যতম বিল্ডিংটা এবং খুব বড় সড় কর্পোরেট কিছু অফিস আছে বিল্ডিং এ এবং খুব মানে উপরের দিকের র্যাঙ্কিং এর আর কি মানে আধুনিক বিল্ডিং এর যত ফ্যাসিলিটিস রয়েছে সমস্ত ফ্যাসিলিটিস এই বিল্ডিংটাতে আছে এরকম একটা বিল্ডিং এ আমি কিছুদিন আগে শুনেছি মানে অদ্ভুত ঘটনা শুনেছি যে রাতের বেলা 10টা 11টার পরে যে ওখানে নাকি অদ্ভুত কোনো কিছু দেখতে পাওয়া গেছে কাউকে কোনো মানুষ দেখতে পাওয়া গেছে কোনো সাদা কাপড় পরিহিত কোনো অস্তিত্ব অনুভব করেছে যারা সিকিউরিটির দায়িত্বে থাকে এবং এটা এই ঘটনা শোনার পর মানে ওখানে যে এমপ্লয়িরা আছে তাদের মধ্যে মানে প্রত্যেকে খুব শিক্ষিত এমপ্লয়ি তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল মানে আমি আর কোনো কিছু ক্লু দিচ্ছি না কারণ এই ঘটনাটা এখনো পর্যন্ত আমরা রিভিল করতে পারিনি যেদিনই আমরা এই ঘটনাটা পুরোপুরি জানতে পারবো আই হোপ যে কোনো একটা ডরের এপিসোড ওই বিল্ডিংটাতে বসে আমরা ধারণ করতে পারবো সো আপনারা সবাই মানে অপেক্ষা করুন আমরা চেষ্টা করছি যে এটা রিভিল করা যায় কিনা কি ঘটনা ঘটেছিল এরকম ঘটনা মানে আপনি যদি ওই বিল্ডিংটার দিকে তাকান আপনার বিশ্বাসই হবে না যে এই বিল্ডিং এ এই ধরনের ঘটনা আদৌ ঘটতে পারে এত আধুনিকতম বিল্ডিং এগুলো। তো যাই হোক, এরকম ঘটনা আসলে ঘটে চতুর্দিকে। সো এইটা ছিল আপনার এক্সপিরিয়েন্স যেটা বাহরাইনে ঘটেছিল।
ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে, ডরের প্রথম ব্রেক, মাত্র চার মিনিটের ছোট্ট একটা বিরতি আমরা নিব। আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি। অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোবান, এবং পাঁচজন বন্ধুকে নিয়ে চলছে ডর, হুমায়ুন, তানিম, সাজু, আরেফিন এবং সেতু। তাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছে। সঙ্গে থাকুন, ফিরছি ঠিক চার মিনিট পর। সঙ্গে আছি আমি আরজে কিপ্রিয়া। অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোবান, এবং আজকে পাঁচজন বন্ধুকে নিয়ে চলছে ডর, হুমায়ুন, তানিম, সাজু, আরেফিন এবং সেতু। ডরের 96তম পর্বটি ধারণ করা হয়েছে চাঁদপুরের বড়কানিয়ার ছোপ গ্রামের একটি বিশেষ হন্টেড প্লেসে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান, এরকম বিশেষ বিশেষ জায়গায় বসে নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলোর একটা রোমাঞ্চকর ফিলিংস সবার সাথে শেয়ার করতে চান, ফোন করুন আমাদেরকে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর ডরের যে ঘটনাটি আপনার জীবনে ঘটেছে সেটা খুব ছোট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফিরছি ঘটনার ঠিক সেইখানটাতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
ডর চলছে, এবং সেই সাথে বেশ কিছু অতিথি আজকে আমাদের সাথে রয়েছে, এবং আমরা এক এক করে প্রত্যেকের ঘটনা শুনছি। ওকে, আমরা কথা না বাড়িয়ে আবারও চলে যাই আমাদের আরো একজন অতিথি, যিনি আজকে আমাদের এই জার্নিতে যোগ দিয়েছেন, এবং তারও কিছু এক্সপেরিয়েন্স আছে যেটা উনি আমাদের সবার সাথে শেয়ার করতে চায়। তো চলুন আমরা তার কাছে যাই, এবং প্রথমে তার পরিচয়টা একটু জানি। কি করেন আপনি বর্তমানে এবং কোথায় থাকেন?
জি, আমি তানিম আহমেদ ঝাকি, গ্রামের বাড়ি ভৈরবে, আমি ঢাকা মোহাম্মদপুরে থাকি।
ওকে, কি করেন আপনি?
আমি মাদ্রাসায় পড়াশোনা করতেছি, প্লাস একটা ট্রাভেল এজেন্সিতে আছি।
ওকে, সো তানিম ভাই, আমরা সরাসরি ঘটনার দিকেই চলে যাই। যে আমরা তো জানি ডক টিমের কাছে শুনেছে যে আপনার কয়েকটা এক্সপিরিয়েন্স আছে, সো কি ধরনের এক্সপিরিয়েন্স এগুলো আমরা একটু জানি। প্রথমে কোন ঘটনাটা আপনি শেয়ার করতে চান আমাদের?
জি, আমি প্রথমে যে ঘটনা শেয়ার করতে চাচ্ছি ওটা 2004 সালে, আমি যখন ঢাকায় প্রথম আসি, তো পড়াশোনার জন্যই প্রথম আসা হয় আমার। তো আমি ঢাকা পুরান ঢাকায় নাজিরা বাজারে একটা মাদ্রাসায় ভর্তি হই। তো মাদ্রাসায় প্রিন্সিপাল ছিল আমার বড় ভাই, তো সেই সুবাদে ওখানে ভর্তি হওয়া। তো ভর্তি হওয়ার পর থেকে মানে শুনছিলাম যে এই জায়গাটা অদ্ভুত টাইপের, বা যে মাদ্রাসাটা যেখানে প্রতিষ্ঠা হয়েছে এই জায়গাটা ভালো ছিল না, বা এখানে কবর ছিল কিছু, তো পরিত্যক্ত এক মুহূর্তে জায়গাটা পরিত্যক্ত হয়ে যাচ্ছিল। তো এই জন্য পরবর্তীতে এলাকার যারা ছিল তারা মিলে এখানে একটা মাদ্রাসা করে দেয়। তো মাদ্রাসাটা কবরের উপরে ছিল, এই জায়গাটা থাকার কারণে একটু ভয়ঙ্কর ছিল, বা অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতো এখানে। তো আমি ভর্তি হওয়ার এক মাসের মাথায় অনেক কাহিনী, অনেক ঘটনা, অনেক কিছু যারা পুরাতন ছাত্র ছিল তাদের কাছ থেকে শুনতে পাইছি। আবার কেউ কেউ এরকম বলছে আমাকে যে রাতের বেলা কখনো একা বের হবে না। তো পরবর্তীতে একদিন, আমি 2-3 মাস যাওয়ার পর, তো একদিন রাত্রে আমি ঘুমাইছি, ঘুমানোর পরে হঠাৎ আমার রাত্রেবেলা ওয়াশরুমে যেতে হবে, খুব বেশি চাপ আসছে। তো আমি তাড়াতাড়ি করে, আমরা যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করি, মাদ্রাসায় সবাই ফ্লোরিং করে ঘুমাই, আমার পাশের বেডে যে ছিল নাসিম নামে একটা ছেলে, তো ওকে আমি জাগাই। জাগানোর পরে ওকে বললাম যে নাসিম চলো আমার একটু ওয়াশরুমে যেতে হবে। নাসিম বললো আচ্ছা ঠিক আছে। তো আগে একটু বলে নেই, নাসিম খুবই সাহসী ছিল, ওর সাহসের কথা মোটামুটি মাদ্রাসার মধ্যে সবাই জানতো, আর ভাগ্যক্রমে ওর বেডটা ছিল আমার পাশের বেডি। যাই হোক, তো ওরে নিয়ে আমি মাদ্রাসা থেকে, যখন ওয়াশরুমটা ছিল আবার নিচতলায়, তো নিচতলায় তাও আবার একটা গোডাউন ছিল, খুব পুরাতন একটা গোডাউন, গোডাউনটাও খালি থাকে সবসময় ফাঁকা। গোডাউনটার পিছনে হচ্ছে তিন চারটা ওয়াশরুম একসাথে, এটা নিচতলায়। আমাদের আমরা ছিলাম দোতলায়, তো দোতলায় যে গেট খুললাম, গেট খুলে সিঁড়িতে যখন নামতে যাব, তো একটা সিঁড়ি নামলে আরেকটা একটু স্পেস থাকে, পরবর্তীতে আরেকটা সিঁড়ি, তো স্পেসটার মধ্যে একটা মুরগি দেখতে পাই। তো মুরগিটা সাধারণ কোন মুরগি না, মোরগ আর কি, মোরগটা সাইজে নর্মাল মুরগি থেকে অনেক বড়। তো নাসিম করলো কি, যেহেতু খুব সাহসী ছিল, আমি
আশেপাশে কেউ কি মুরগি পালতো বা এরকম মুরগির খামার বা দোকান?
না, আশেপাশে মুরগি পালতো না, আশেপাশে কোনো খামার টামার কিছুই ছিল না।
আর মুরগি আসার
না, এখানে মুরগি আসার মতো কোনো জায়গাই না এটা, আর এত রাত্রেবেলা।
আচ্ছা,
তো পরবর্তীতে তো আমি নাসিমকে বললাম যে নাসিম আমি যাবো না, আমি চলো ভিতরে চলে যাই। তো নাসিম বললো আসো সমস্যা নেই, তো ওর যেহেতু আমার একটু আশ্বাস দিয়েছে, আমি একটু ভরসা পাই ওর সাথে যাওয়ার জন্য। তো করলো কি, পা থেকে জুতা নিয়ে মুরগিটাকে ছুঁড়ে মারলো। তো মুরগিটাকে ছুঁড়ে মারলো, আমরা সিঁড়িতে নামতে নামতে মুরগিটাও নিচের দিকে নামলো। একটু যাওয়ার পরে আমরা ভ্যানিশ হয়ে গেছে না কি হয়ে গেছে বলতে পারি না, কিন্তু আমাদের চোখে আর পড়ে নাই মুরগিটা। তো আমি মুরগিটা যে ভ্যানিশ হয়ে গেছে তখন আমি খুবই ভয় পাইছি। তো আমার যেতে ইচ্ছে হচ্ছিল না যে ওয়াশরুমে এখন আর যাবো না, মানে আমার ভয়ে এক প্রকার মানে প্রস্রাব ধরছিল, প্রস্রাব চলে গেছে। তো নাসিমের ভরসার পাওয়ার কারণে আমি যাই, বাট ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুমে আমি ঢুকি, ঢোকার পরে নাসিম বাইরে দাঁড়ায় ছিল। তো ওয়াশরুমে আমার কাজ শেষ করে আমি যখন বের হই, বের হয়ে দেখি নাসিম নাই। তো নাসিম নাই এটা দেখে তো আমি খুবই বেশি ভয়ঙ্কর, আরো বেশি ভয় পাই। তো ভয় পাইয়া নাসিমের নামটা বলে একটা চিৎকার দিই, চিৎকার দিলে পাশের ওয়াশরুম থেকে একটা আওয়াজ আসে যে নাসিম পাশের ওয়াশরুমে আসে।
আচ্ছা,
তো আচ্ছা আসে। তো আমি দাঁড়ায় আছি, তো আমি তো খুব ভয় পাইতেছি তখন। তো আশেপাশে না থাকায় আমি স্থির হয়ে দাঁড়ায় আছি। কতক্ষণ পরে একটা কান্না শব্দ পাচ্ছিলাম, মানে বাচ্চাদের কান্নার একটা শব্দ আসছিল আমার কানে। তো আসতেছে, আমি বুঝতেছিলাম না যে কোত্থেকে এই বাচ্চা শব্দ আসতেছে, কিন্তু পিছনে আপনার জুতার কারখানা, ডান পাশে মসজিদ, এ পাশেও জুতার কারখানা, সামনে এলো বাড়ি ঘর আছে দূরে, কিন্তু এত ক্লিয়ার সাউন্ডের কান্নার শব্দ কখনো এখানে আসা সম্ভব না।
আচ্ছা,
তো পরে কান্নার সাউন্ড 30-40 সেকেন্ডের একটা সাউন্ড আমি শুনতেছি। তো হঠাৎ একটা ধপাস করে থাপ্পড়ের আওয়াজ পাই, থাপ্পড়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে কান্নার শব্দটা থেমে যায়। তো থেমে যাওয়ার পরে তো নাসিম ওয়াশরুম থেকে বের হয়, বের হওয়ার পরে আমি আর নাসিমকে জিজ্ঞাসা করি নাই, ইভেন ওর দিকে আমি তাকাই নাই। তো আস্তে করে আমি উপরে চলে আসি। তো উপরে চলে আমি আমার মতো কাঁথা মোড়া দিয়ে শুয়ে যাই। শুয়ে যাওয়ার পরে পরবর্তীতে ফজরের আগে আমাদেরকে জাগানো হয়, ফজরের উপর নিয়মতাত্ত্বিকতার পরাটরা শুনাই, শোনানোর পরে তো নাস্তার যে টাইমটা, ওই টাইমটাতে আমি নাসিমকে জিজ্ঞেস করি যে নাসিম রাত্রেবেলা হয়েছিল কি। তো নাসিম ফার্স্টে বলতে চাই নাই, তারপরে একটু জোরাজুরি করার পরে ও বললো যে মুরগিটা আমরা দেখছিলাম ওইটা মানে ছায়া আকৃতি হয়ে আমার ওয়ালে আসছিল, ওয়াশরুমের ওয়ালে, ওয়ালে আইসা মানে এরকম একটা ভাব ভঙ্গি করতেছিল যে আমাকে ধরবে। তো আমি বললাম কি, নাসিম যেটা বললো আমি বললাম কি, ও তো বাবা আবার ছিল অনেক বড় কবিরাজ, প্লাস ও কিছু জানতো। তো করলো কি, বাম হাতে থুতু নিয়ে ওয়ালের মধ্যে যে থাপ্পড় আওয়াজটা শুনছিলাম, ওয়ালের মধ্যে একটা জোরে থাপ্পড় দিয়ে দিয়েছিল।
আচ্ছা, আমি একটু ক্লিয়ার হই এখানে, মানে মুরগির ছায়াটা দেখতে পেয়েছে মানে কি, মুরগিটা দেখতে পায়নি,
শুধু ছায়াটা,
ছায়াটা দেখা গেছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ছায়াটা দেখা গেছে। তো এই ছিল আমার ঘটনা। তাছাড়া এখানে এমনিতেও আরো যে ছোট ছোট ঘটনা, আর একটা, এখানে থাকা অবস্থায় মাদ্রাসা বন্ধ, 10 দিনের বন্ধ দিয়েছে মাদ্রাসা। তো পাশে যে মসজিদটা ছিল ওই মসজিদের খতিব ছিল আমার বড় ভাই। তো যাই হোক, মাদ্রাসা বন্ধ, কেউ নাই মাদ্রাসায়, পাঁচতলা মাদ্রাসার মধ্যে শুধুমাত্র আমার ভাইয়া একা। তো ভাইয়া মসজিদের খতিব, আবার মাদ্রাসার প্রিন্সিপাল। তো রাত্রে ঘুমায় আছে, হঠাৎ দেখলো আপনার পশ্চিম সাইডের খাটের পশ্চিম সাইডের কোনটা মাটি থেকে দুই এক দেড় হাত উপরে। তো ভাইয়ার ঘুম ভাঙা যায়, ঘুম ভাঙা দোয়া কালাম পয়রা নিজেকে প্রথম বন্ধ করছে। বন্ধ করার পরে জিনেদেরকে উদ্দেশ্য করে বললো যে তোমরা যে কাজটা করতেছো এটা একবারে ঠিক করতেছো না, কারণ আমি তোমাদেরকে কখনো কোনোদিন ক্ষতি করি নাই। পরবর্তীতে জিনরা বললো যে না, আমি আপনাদেরকে ক্ষতি করতে আসিনি, এই কথা বইলা। পরে ভাই আর কয়েকটা কথা বলছিল, ওরা রেসপন্স করেনি।
এইটা হচ্ছে ওই মাদ্রাসাতে?
হ্যাঁ, ওই মাদ্রাসাতে।
তো এমন ছোটখাটো কিছু ঘটনা, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে
ঘটতে ঘটতে আছে ওই জায়গাটাতে।
ওকে, সো এটা হচ্ছে আপনার প্রথম এক্সপেরিয়েন্স যেটা আপনি নিজেও কিছুটা ভুক্তভোগী, আর কোন ধরনের কোন ঘটনা কি আছে? কারণ আপনার এই ঘটনাটা শুনে আমি একটা ঘটনা ছোট্ট শেয়ার করব। কারণ কিছুদিন আগে আমার ফেসবুক পেজে একজন একটা ঘটনা সুন্দর করে লিখে পাঠিয়েছেন এবং সে ঢাকা শহরেরই কোন একটা জায়গায় থাকে এবং তার নামটাম সহই লিখে পাঠিয়েছেন। আমি ঘটনাটা শেয়ার করব আপনাদের সাথে। সো আমি এর পরের ঘটনাটা একটু শুনি আপনার কাছে।
জি জি, পরের ঘটনাটা নাসিমকে নিয়ে, মানে নাসিম যেটা আমাকে বলল, ওর এই ঘটনার পর থেকে নাসিমের সাথে, যেহেতু নাসিমের বাবা কবিরাজ ছিল, তো ওদেরকে, ওদের ভাই বোন যারা ছিল, কবিরাজ থাকার কারণে জিনটিন ওদেরকে ক্ষতি করতে চাইত, এই জন্য ওর অনেক এক্সপিরিয়েন্স আছে। আমার ইচ্ছা আছে ওরে একদিন এখানে নিয়ে আসার,
আপনাদের অপেক্ষা থাকবো না।
ওর কাছে যে ঘটনাটা শোনা, এটা হচ্ছে ওর বাড়ি হচ্ছে আপনার সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জ সোনারগাঁ। ও যেটা বললো, একদিন ওদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে ওর নানুর বাসা, তো নানুর বাসায় সম্ভবত কোন একটা অনুষ্ঠান চলতেছিল, ও আর ওর চাচাতো ভাই অনুষ্ঠানে যায়। তো অনুষ্ঠান শেষে রাত হয়, আস্তে আস্তে রাত হয়ে যায়, 11-12 বেজে যায়। তো আসার পথে জায়গাটা একটু অন্ধকার, ভালোই অন্ধকার, কিন্তু মানুষ নাই যেই পথটাতে আসতে হয়। তো ওইখানে হয়েছে কি, আসার পথে মাঝপথে একটা মাজার পরে, মাজারটার মধ্যে লাইট ছিল, আশেপাশে আর কোথাও লাইট নেই, চারদিকে অন্ধকার, মাজারটার মধ্যে একটা লাইট আছে। তো ওই লাইটটা, ওই মাজারটা যখন ওরা ক্রস করে, তখন নাসিম দেখতে পেল মাজারটার মধ্যে যে কবরটা আছে, কবরের উপরে যে চাদরটা নড়াচড়া করতেছে।
আচ্ছা,
নড়াচড়া করতে দেখতে পায়,
বাতাসেও তো নড়াচড়া করতে পারে,
না বাতাসে নড়লে তো পুরো চাদরটা একসাথে নড়বে না, হয়তো বা এক কোনা যে কোনটা ঝুলে আছে, কিন্তু মাঝখানে তো নড়ার কোন প্রশ্নই আসে না। পুরো চাদরটা এমন ভাবে নড়াচড়া করতেছে যে চাদরের এক কোনা
কেউ
টানছে বা কেউ নাড়াচ্ছে। তো নাসিম করলো কি, একটু দাঁড়াইলো, ও যেহেতু সাহসী আর প্লাস ওর বাবা আপনার কবিরাজ, এই জন্য আর একটু বেশি সাহসী। আমার চাচাতো ভাই যেটা ছিল, বললো কি, আমি চলে যাই, তুই থাক, তুই তো আমার যাইতে দিচ্ছিস না। পরে বললো না, দাঁড়া। তো চাচাতো ভাই এই ঘটনা দেখে ভয় পেতেছিল, ও চাচাতো ভাই ওকে বললো যে আমার প্রস্রাব ধরছে, ভয় পায় আর মানে প্রস্রাব চলে আসছে, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে। পাশে বসে প্রস্রাব করতে বসছে, নাসিম দেখছে, ও পাশে বসে প্রস্রাব করতে বসছে, বলে দেখে ওর ভাইরা আর দেখে না, মানে ওর ভাই কি বেনিশ হয়ে গেল না কই গেল বুঝতেছে না। তখন নাসিম করলো কি, ভিতরে যে আছে ওখান থেকে দেখতে পেলো কিছু একটা ওর দিকে আসতেছিল। তো করলো কি, ওই যেই এটা আসতেছিল, একটা ছায়ার মতো বা কোন একটা আকৃতির মতো দেখতে পেলো, আইসেই ওর সাথে মানে ওর হিট করলো। হিট করার পরে তো নাসিম তখন কিছু দোয়া কালাম পইরা ওর সাথে মানে পাল্টা আঘাত করলো। তো পাল্টা আঘাতে নাসিম যেহেতু ওর সাথে আর মানে পায়রা উঠতেছিল না, নাসিম দোয়া কালাম এত পড়া শুরু করলো, ওই এটা এক মুহূর্তে সে আর
ছেড়ে দিয়ে চলে যায়,
ছেড়ে না মানে এক মুহূর্তে সে আর মারতে পারতেছিল না। তো নাসিমও আরো কিছু আঘাত করার পরে এই জিনিসটা এক মুহূর্তে ভ্যানিশ হয়ে যায় নাসিমের কাছ থেকে,
মানে যেই জিনিসটা ওই কবরের পেছন থেকে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
উঠে এসেছিল, তাকে আঘাত করেছিল,
ওইটা ভ্যানিশ হয়ে যায়। তো নাসিম
কি মানে মানুষ আকৃতিরই কোনো কিছু একটা অবয়ব,
হ্যাঁ মানুষ আকৃতিরই, কিন্তু কোন ফেস ড্রেস ছিল না, মানে একটা ড্রেস পরা, কোন ফেস নেই, শূন্য পয়সা এই টাইপের আসছিল। নাসিম যখন ওরে ছেড়ে চলে যায় তখন একটা ঝাড়া দিছিল অনেক জোরে, তো নাসিম গুলো কি উড়ে গিয়ে মাজারের গেটে পড়ছিল। তো পরবর্তীতে নাসিম মাজারের গেটে পড়ার পরে একটা রড ছিল, ও রডটা হাতে ঘুরে নিয়ে পাশে চলে আসে, কারণ রডটা এই জন্য হাতে নিছিল, হ্যাঁ সেফটির জন্য, হ্যাঁ লোহা
সেফটি থাকলে সেফটি হবে সেই জন্য,
জি এই জন্য লোহাটা নিয়ে বাসার দিকে যায়। তো আস্তে আস্তে ওই মাজার থেকে যেতে 15-20 মিনিট লাগে, তো বাসায় গেছে, বাসায় গিয়ে দেখে ওর চাচাতো ভাই ইয়েতে বাসার উঠানে পড়ে আছে। তো পড়ে আছে বলে ওর বাবা চাচা সবাই ডাকে ঘুম থেকে উঠায়, তো উঠানোর পরে সবাই ঘুম থেকে উঠে, ওঠানোর পরে ওর বাবা বুঝতে পারছে কিছু একটা হয়েছে রাস্তায়, তো ওর বাবা তো অনেক বড় কবিরাজ ছিল, এখনো আছে, তো ওর বাবা ওদেরকে আর কিছু জিজ্ঞেস করে নাই, আর চাচাতো ভাইয়ের কিছু দোয়া কালাম পইরা ঘরে উঠাইছে। সকালবেলা নাসিমেরও খুব জ্বর, আর চাচাতো ভাইয়ের আরো বেশি জ্বর, চাচাতো ভাইয়ের অবস্থা খুবই খারাপ। এরকম নাসিমের 10-15 দিন জ্বর ছিল, চাচাতো ভাইয়ের জ্বরটা খুবই বেশি ছিল থাকার কারণে, এক মুহূর্তে এরকম 1-1.5 মাস মতন ছিল, পরে কিছুদিন পরে চাচাতো ভাই মারা যায়।
মারা যায়?
জি।
মানে ওই যে মানে ভয় থেকে চাচাতো ভাই কিভাবে এখানে আসে? হ্যাঁ
ওইটা, হ্যাঁ না ওইটা পরবর্তীতে চাচাতো ভাই রাত্রে তো আর তখন তো আর কিছু বলে নাই, পরবর্তীতে আর বাবা যখন জিজ্ঞেস করছিল যে অসুস্থ থাকা অবস্থায় যে তুই এখানে কিভাবে আসছিস, তুই ছিল এখানে ওর সাথে, তুই এখানে আইসা পড়ে আসিস কিভাবে, তো তখন জিনিসটা বললো যে আমারে কেউ ধাক্কা দিছে নইলে আমারে কেউ লাথি দিছে, এরকম একটা ফিল করছে। ফিল করার পর থেকে মানে সে নিজের আবিষ্কার করছে তার বাড়ির উঠানে সে আছে।
ওকে রাইট, মানে ঘটনাটা হচ্ছে এরকম, মানে সে যখনই মানে ফিল করেছে তাকে কেউ ধাক্কা দিয়েছে বা লাথি দিয়েছে, এর পরে আসলে সে আর
বলতে পারতেছে না যে
কি ঘটেছে, বাট সে এইখানে তাকে
পাওয়া গেছে।
ওকে, এবং এরপরে এই যে অসুস্থ হয়েছে এর মাসেক পরে কি বলবো, আসলে মানে এরকম কিছু কিছু মিস্ট্রি আছে, এটাকে কি বলবো, মানে ভয় থেকে, হ্যাঁ ট্রু যে ভয় থেকে অনেক সময় মানুষের জ্বর চলে আসে, ভয় থেকে অনেক অসুস্থ হয়ে যায়। আমরা অনেক ঘটনায় খেয়াল করেছি যে যারা বলে যে রাতের বেলা বা কোথাও যাওয়ার পথে বা ভয় পেয়েছে এবং ভয়ের পরে তাদের প্রায় দুই দিন তিন দিন চার দিন জ্বর ছিল, এটার কিন্তু একটা সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে যে মানুষ যখন খুব প্রচন্ড মাত্রায় ভয় পেয়ে যায় তার এরকম সিমটম কিছু দেখা দেয় যেটা আস্তে আস্তে ধীরে ধীরে কিউর হয়ে যায় সময়ের সাথে সাথে। কিন্তু এক্ষেত্রে তো আমরা ঘটনা পুরো ভিন্নই দেখতে পাচ্ছি, এ তাকে কোনো ডাক্তার বা কোনো কিছু দেখানো হয়নি এই সময়ের মধ্যে।
পরবর্তীতে নাসিম যেটা বললো ওর চাচাতো ভাইকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ডাক্তার থেকে বেশি কবিরাজি চিকিৎসাটা হয়েছিল ওর বাবার কাছেই হয়েছিল।
আচ্ছা,
কিন্তু এভাবে যে সে মারা যাবে বা কি হবে
এটা কেউ আঁচ করতে
পারেনি।
আই থিঙ্ক যে এখানে আমি জানি না কি হতো, কিন্তু হয়তো বা ওনাদের উচিত ছিল বেশি করে ডাক্তারের পরামর্শটা নেয়া। সো মানে এটা যদি ওনাদের পার্সোনাল ব্যাপার, তারপরও ডরে যেহেতু এই ঘটনাটা প্রচার করছে, ডরের রেসপন্সিবিলিটি মানুষের মাঝে এই ভুল ধারণাটা যেন না যায় যে প্লিজ আপনারা কোনো কিছু ঘটে গেলেই প্রথমে এই বিষয়গুলাতে কবিরাজ বা এই সব জায়গাতে না গিয়ে ডাক্তারের কাছে যান, সেটাই হচ্ছে আমাদের তরফ থেকে আপনাদের প্রতি মানে কি বলবো যে সাজেশন বলেন বা পরামর্শ বলেন যেটাই বলেন। সো একটা ঘটনা আমি বলেছিলাম যে আপনার ঘটনাটা শোনার পর আমি একটা ঘটনা আমি একটু শেয়ার করতে চাই এখানে যারা আছেন সবার সাথে। ফেসবুক পেজে, আমার ফেসবুক পেজে মানে অনেকেই যোগাযোগ করেন আমার সাথে, বিভিন্ন বিষয় শেয়ার করেন, আমি চেষ্টা করি তাদেরকে অনেককে রিপ্লাই দেওয়ার জন্য। আমার ফেসবুক পেজটা হচ্ছে www.facebook.com/rjsuman, এখানে অনেকেই যোগাযোগ করে থাকেন বা যারা এখনো করেননি তারা চাইলে চলে আসতে পারেন। সো কিছুদিন আগে আমি একটা ঘটনা আমি ইনবক্স করেছে আমাকে একজন, ঘটনাটা শুনে আমার কাছে বেশ মানে ইন্টারেস্টিং মনে হয়েছে, সো দ্যাটস ওয়াই আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই ঘটনাটা। সেটা হচ্ছে যে এই ঘটনাটা খুব সম্ভবত সায়েন্স ল্যাব এলাকার বা এর আশেপাশের কোনো একটা জায়গায় সে থাকে, তার নাম হচ্ছে নাইম, এই বর্তমানে সে অনার্সে পড়ছে ফার্স্ট ইয়ারে। তো সে আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আজ থেকে ঘটনাটা খুব সম্ভবত তিন চার মাস আগের একটা ঘটনা। তো উনি লিখে পাঠিয়েছে ভাবে যে আমি যেই বিল্ডিংটাতে থাকি ওই বিল্ডিং এর ছাদটা বেশ বড় সড়ো এবং বেশ বড় হওয়াতে ছাদের এক পাশে একটা মসজিদ তৈরি করা হচ্ছে যেখানে এই বিল্ডিং এর যে মানুষজন আছে তারা নামাজ পড়ে থাকেন, আর পাশে একটা ফ্যামিলিও থাকে, বিশেষ করে এই হুজুর যিনি নামাজ পড়িয়ে থাকেন উনি এই ফ্যামিলি নিয়ে পাশে একটা চিলে কোঠা আছে ওখানে থাকে। এবং এই বিল্ডিংটাতে বেশ সুন্দর করে আর কি ছাদটা নাও কি অনেক সুন্দর তার বর্ণনা অনুযায়ী। তো একদিন হয়েছে কি রাতের বেলা নাইম ছাদে উঠেছে, কেন জানি উঠেছে আমি ভুলে গেছি কারণটা কেন উঠেছে। তো সে ছাদের মধ্যে উঠেছে, সে দেখছে কি মানে ওই মসজিদের যে রুমটা আছে মসজিদের রুমটার মধ্যে মানে লাইট চলছে। সো তার মানে একটু ইয়ে হয়েছে যে এই মুহূর্তে কেন লাইট চলবে, এখানে লাইট থাকার কথা না। এবং আরো একটা বিষয় হচ্ছে যে যে ওইখানে হুজুর যিনি ছিল তার ওই মুহূর্তে তো উনি ফ্যামিলি নিয়ে বাড়ি চলে গেছে মানে ছুটিতে গেছে আর কি, সো কিছুদিন ধরে ফাঁকা, সো ওই বাসাটাতেও কেউ নেই এবং এখানে লাইট জ্বলা দেখে তার মনে একটু কৌতূহল জাগলো এবং সে একটু জানালা দিয়ে মানে থাই গ্লাসের যে জানালা আছে জানালার কাছে যা দেখলো যে কি হচ্ছে কেন লাইট জ্বালানো। নাইম যেটা দেখতে পেল যে লাইট জ্বালানো ফ্যান চলছে এবং উনি আর কিছু দেখতে পাচ্ছে না, তো উনি তাকায় রইল মানে ভাবলো যে হঠাৎ শুধু শুধুই মনে এমনিতে কেউ জ্বালিয়ে চলে গেছে বা কিছু। বেশ কিছুটা সময় পার হলো ও তাকিয়ে আছে, তো একটা পর্যায়ে ও খেয়াল করলো কি মানে যে যায় নামাজটা পাতা ছিল ওখানে দেখলো জায়নামাজটা আস্তে আস্তে করে ভাঁজ হয়ে যাচ্ছে। ভাঁজ হয়ে জায়নামাজটা ভাঁজ করে সুন্দর একটা কর্নারে চলে গেল এবং হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে গেল, ফ্যানটা অফ হয়ে গেল। মানে ওটা দেখে তার ভাষ্য অনুযায়ী যে ওটা দেখে আর সে মানে ভয় পেয়ে গেছে অনেক, মানে দৌড়ে তাড়াতাড়ি করে ছাদ থেকে নেমে যায়। এবং এরপরে সে ঘটনাটা ওই হুজুর আসার পরে হুজুরের সাথে শেয়ার করেছিল। তো হুজুর ওনাকে বলেছে যে মাঝে মাঝেই নাকি এখানে মানে জিনরা এসে নামাজ পড়ে, তো একটা সময় আছে যে সময় গেলে তাদের ডিস্টার্ব হয়, তো তাকে পরামর্শ দিয়েছে ওই সময়গুলো যেন সে অ্যাভয়েড করে আর কি ছাদের মধ্যে যাওয়ার ব্যাপার। সো জাস্ট এই ঘটনাটা আমি মানে আমি ফেসবুক পেজে পেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা যায়, দ্যাটস হোয়াই আমি শেয়ার করলাম।
জিনদের মধ্যে অনেকে আছে এরকম ভালো জিন নামাজ পড়ে। আমি যখন যাত্রাবাড়ি পড়ি, যাত্রাবাড়ি এক মাদ্রাসায়, ওখানে একদিন সবাই গোসল টুসল করে কাপড় টাপড় সবগুলো নাড়তো আপনার ইয়েতে ছাদের উপরে, একদিন হঠাৎ বৃষ্টি, তখন ঘন্টা চলতেছিল, তো মানে আমাদের ক্লাস চলতেছিল আর কি, ক্লাস চলাকালীন যত কিছু হোক কেউ উঠে না, আর স্বাভাবিক কাপড় ভিজলে এটা শুকাবে, এজন্য কেউ উঠে নাই। পরবর্তীতে ঘন্টা শেষ হয়েছে, সবাই দৌড়াদৌড়ি করে ছাদে বাতাস আসছে, কার কাপড় কোথায় গেছে এটা খোঁজাখুঁজি, অনেক ছাত্র একসাথে 450 ছাত্র, তো ছাদে গেলে একটা কাপড়ও নাই। পরবর্তীতে কাপড় দেখলো সবগুলা কাপড় সিঁড়ির মধ্যে, মানে বৃষ্টিতে ভিজে নাই, শুকনো কাপড় গুলো এক জায়গায় আছে, কে আনছে কেউ জানে না, সবগুলো শুকনো কাপড়। পরবর্তীতে এটা আমাদের বড় হুজুর যিনি ছিলেন, তো ওনাদেরকে সবাই জানায়, আমিও গেছিলাম যে হুজুর এই ঘটনা, হুজুর পরে বলল যে আমার এই মাদ্রাসায় দুইজন জিন ছাত্র আছে যারা কখনো তোমাদের সামনে ফেস হয় নাই, কিন্তু অনেক উপকার তোমাদেরকে, মানে ছোট ছোট উপকার যেগুলো দেখা যায় না, কিন্তু এটা তোমরা ধরতে পারছো কারণ সবার এখানে কাপড় ছিল দেখে, কিন্তু এরকম অনেকের পার্সোনালি এরকম ছোট ছোট কাজ ওরা করে দিতেছে। তোমরা যেহেতু আসছো তোমাদের চোখে জিনিসটা ধরা পড়ছে, আমি চাই না যে এটা ফ্লাশ হোক যে দুইজন ছাত্র আছে, তোমরা কারো কাছে বলবা না জিনিসটা।
আছে মানে এই ধরনের কিছু কিছু ঘটনার ক্ষেত্রে আমরা অনেক জায়গায় পেয়েছি, কিছু ভালো জিনিসও আছে যেটা মানুষের উপকার করে থাকে, সবসময় যে ক্ষতি করে থাকে বিষয়টা এরকম না। সবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ওই জিনিসগুলোর একটা নিজস্ব জগৎ রয়েছে এবং একটা নিজস্ব স্টাইল রয়েছে, আমরা যেন অযাচিত ভাবে সবসময় মানে ওইখানে যে ইন্টারফেয়ার না করি, তাহলেই হয়তো বা মানে সবার জন্য ভালো হয় বিষয়টা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাটা শেয়ার করেছেন।
জি, আপনাকেও ধন্যবাদ।
ডর চলছে এবং সেই সাথে আমরা আরো একজন অতিথি আমাদের সাথে আছে এই মুহূর্তে এবং যার ঘটনা আমরা শুনবো। তার ঘটনায় যাওয়ার আগে একটু ছোট করে আমরা জানিয়ে দিতে চাই প্রত্যেককে, যারা ডরে আসতে চান ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আবার একটু বলে দিচ্ছি 09613892892। এই নাম্বারে ফোন করে আপনি বর্তমানে কোথায় আছেন, মানে বর্তমানে কোথায় থাকেন আপনি, এবং আপনার ভ্যালিড ফোন নাম্বার, যে ফোন নাম্বারে ফোন করে ডর টিম আপনাকে পাবে সবসময়, এরকম ফোন নাম্বার দিয়ে আপনি আপনার ঘটনাটুকু বলতে পারেন যে কি কি ঘটনা ঘটেছিল, সংক্ষেপে জাস্ট একটু বললেই হবে, তারপরে ডর টিম আপনাদের সাথে কথা বলবে। যদি আপনার ঘটনাটা ডরের প্রচারের উপযোগী বলে মনে হয় ডর টিমের কাছে, দেন এরকমই কোনো একটা জার্নিতে আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। তাছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman SUMAN সুমন, এখানে এসে আপনি এই পেজে এসেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং সেখানেও যদি আপনার ঘটনা ডরে প্রচারের যোগ্য হয় কোনো একটা জার্নিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা এবার ঘটনার দিকে চলে যাই। প্রথমে তার পরিচয়টা একটু জানবো, যে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে ঘটনা বলার জন্য, তার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। আপনার নাম এবং পরিচয়টা একটু জানি।
জি, আমার নাম মোহাম্মদ ওয়াহিদ খান সাজু, আমি একটি থাই কোম্পানিতে জব করতেছি।
ওকে, সো সাজু ভাই আমরা ঘটনাতে চলে যাই। ওকে, আপনি আমরা ডর টিমের কাছে যদিও একটু একটু শুনেছি আপনার ঘটনার ব্যাপারে, পুরোপুরি আমরা নিজেরা এখনো জানি না, সো আমরা ঘটনায় যাই। প্রথমে কোন ঘটনাটা শেয়ার করবেন?
প্রথমে যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা আমার নিজের সাথে ঘটা, নাখালপাড়ার ঘটনা।
নাখালপাড়া, জি। কত সালের দিকে
এটা? রিসেন্টলি 2 মাস
ঘটে গেছে। ওকে,
2 মাস। তো আমরা প্রায় আমরা কাজিনরা মিলে ফ্রেন্ডরা মিলে আমরা রাত্রের বেলা ডিনারের আয়োজন করি, এবং যেই বাসায় আয়োজন করি সেই বাসায় আমরা আড্ডা উড্ডা দিই, সারা রাত আমরা আড্ডা দিতে থাকি। তো গত দুই মাস আগে আমার কাজিনের এক ফ্রেন্ড এর বাসায় আর কি আমরা আয়োজনটা করি। তো আমার কাজিন আমাকে বিকালবেলা ফোন দেয় যে সাজু আজকে আমাদের ফ্রেন্ড এর বাসায় পার্টিটা হবে, তুমি চলে আসো, নাখালপাড়া চলে আসো। তো আমি নাখালপাড়া গেলাম, যাওয়ার পর আমি ওই বাসার আগে কখনো যাইনি। বাসাটা ঢোকার সাথে সাথে আমাকে কিরকম জানি একটু আমার কাছে আনিজি আনিজি ফিল হলো। তো বাড়িটা ছিল ছয়তলা এবং ছাদ নিয়ে সাততলা একটা বিল্ডিং।
আচ্ছা,
তারা ছয়তলায় থাকতো পুরো ফ্লোর, তারা ব্যাচেলার থাকতো সবাই আমার কাজিনের ফ্রেন্ডরা। তো আমরা প্রথমে ছাদেই গেলাম, ছাদেই যে আমরা মানে রান্নার আয়োজনটা আয়োজন ছাদেই সব করলাম এবং খাওয়া দাওয়া ছাদেই হলো। তখন আমি ছাদে মানে উপরে একটা ট্যাঙ্কি থাকে না, এরকম ট্যাঙ্কির ওই জায়গাটা ট্যাঙ্কি না, ওইখানে একটা ছোট একটা রুম করা ট্যাঙ্কির মতো, ওটাতে উঠতো একটা সিঁড়ি থাকে। তো আমি রুমটা দেখে আমার কাছে একটু ভালো লাগছে যে ছোটখাটো রুম তো ছাদের ভেতর।
সো মানে আপনি বলতে চাচ্ছেন যে ছাদে সাধারণত পানির ট্যাঙ্কি রাখার জন্য মানে করার জন্য যে ধরনের পানির হাউস করা হয় মানে ছাদের উপরে, সো ওরকমই হচ্ছে ওই বাসাটা ছিল যে রুমটার কথা আপনি বলছেন।
শুনছেন আপনি আরজে কিপটিয়ার রয়েছে আপনার সঙ্গে এবিসি রেডিওতে। রাত গভীর থেকে গভীর হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর গল্পের আরো গভীরে আমরা প্রবেশ করব। ফিরছি ঠিক রাত একটায়। সবসময় বলে থাকি, রাত যত গভীর হয় এই গল্পগুলোর আবেদন ততটাই কেন জানি বেশি হয়। গভীর রাতে কারো কারো জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকে এবং কেন জানি বারবার সেই ঘটনাটি কাছের মানুষদের বলতে ইচ্ছে করে। যারা ডরে এসে এই ঘটনাগুলো বলেন তারা প্রত্যেকেই নিজ জীবনে এইসব ঘটনার অভিজ্ঞতা প্রাপ্ত। প্রিয় শ্রোতা, ঘটনাগুলোকে এনজয় করার জন্য বা ঘটনাগুলোর ফিলটাকে পাওয়ার জন্য ডর একটা রেসিপির কথা সব সময় বলে। সেটি হলো আপনি কিংবা সাথে আরেকজন যেখানে বসে ডরটি আপনি শুনবেন, একেবারেই পিন ড্রপ সাইলেন্স, নিশুতি নিস্তব্ধ একটি জায়গা নির্বাচন করুন। যদি ঘরে শোনেন তো ঘরের বাতিটি নিভিয়ে দিন, হালকা করে জানালাটা খোলা রাখুন এবং তারপর নিশ্চিত হন রেডিওতে আপনি একেবারে পরিষ্কার শব্দটি পাচ্ছেন কিনা। শুনতে থাকুন ডর, যে কথাগুলো আপনার সামনে আজকে হুমায়ুন, তানিম, সাজু, আরিফিন এবং সেতু বলছে। চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করুন, আমার মনে হয় আপনিও ফিল করতে পারবেন। সবকিছুর ঊর্ধ্বে ওঠে বিশ্বাস কিংবা অবিশ্বাসের, ভয়কে পাওয়ার সাঁত যাদের আছে তাদেরকে আমরা আরো একবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি ঠিক সেই ঘটনায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
আমরা প্রায় আমরা কাজিনরা মিলে ফ্রেন্ডরা মিলে আমরা রাত্রের বেলা ডিনারের আয়োজন করি এবং যেই বাসায় আয়োজন করি সেই বাসায় আমরা আড্ডা উড্ডা দিই, সারা রাত আমরা আড্ডা দিতে থাকি। তো সে গত দুই মাস আগে আমার কাজিনের এক ফ্রেন্ডের বাসায় আর কি আমরা আয়োজনটা করি। তো আমার কাজিন আমাকে বিকালবেলা ফোন দেয় যে সাজু আজকে আমাদের ফ্রেন্ডের বাসায় পার্টিটা হবে, তুমি চলে আসো, নাখালপাড়া চলে আসো। তো আমি নাখালপাড়া গেলাম, যাওয়ার পর আমি ওই বাসার আগে কখনো যাইনি। বাসাটা ঢোকার সাথে সাথে আমাকে কিরকম জানি একটু আমার কাছে আনিজি আনিজি ফিল হলো। তো বাড়িটা ছিল ছয়তলা এবং ছাদ নিয়ে সাততলা একটা বিল্ডিং।
আচ্ছা,
তারা ছয়তলায় থাকতো পুরো ফ্লোর, তারা ব্যাচেলার থাকতো সবাই আমার কাজিনের ফ্রেন্ডরা। তো আমরা প্রথমে ছাদেই গেলাম, ছাদেই যে আমরা মানে রান্নার আয়োজনটা আয়োজন ছাদেই সব করলাম এবং খাওয়া দাওয়া ছাদেই হলো। তখন আমি ছাদে মানে উপরে একটা ট্যাঙ্কি থাকে না, এরকম ট্যাঙ্কির ওই জায়গাটা ট্যাঙ্কি না, ওইখানে একটা ছোট একটা রুম করা ট্যাঙ্কির মতো, ওটাতে উঠতো একটা সিঁড়ি থাকে। তো আমি রুমটা দেখে আমার কাছে একটু ভালো লাগছে যে ছোটখাটো রুম তো ছাদের ভেতর।
মানে আপনি বলতে চাচ্ছেন যে ছাদে সাধারণত পানির ট্যাঙ্কি করার জন্য যে ধরনের পানির হাউস করা হয় মানে ছাদের উপরে, ওরকমই হচ্ছে ওই বাসাটা ছিল যে রুমটার কথা আপনি বলছেন।
জি, তো রুমটা দেখে আমার ভালো লাগছে। তো প্রথমে আমি আর ওই রুমে ঢুকিনি, আমরা ছাদে আড্ডা টাড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম ছাদে, তারা খাট ফালাইছে। আমার কাজিন আবার খালি গলায় খুব ভালো গান গাইতে পারতো, তারা গিটার বাজাইতেছে, গান গাইতেছে। তো এরকম রাত প্রায় আনুমানিক 12:30 কি একটা হবে, তখন আমার খুব টায়ার্ড লাগতেছিল। তো আমি আমার কাজিনকে বললাম যে ভাই আমি একটু রেস্ট নিয়ে আসি। তো আমার কাজিন বললো ঠিক আছে তুমি নিচের ফ্লোরে যাও রেস্ট নাও। আমি বললাম যে না, নিচের ফ্লোরে একা একা ভাল লাগবে না, আমি এই রুমটাতেই শুই, তোমরা এখানে আসছো ছাদের থেকে কোনো অসুবিধা নেই, রুমটাও ছোট আছে, বাতাস টাতাস আসবে। যাদের বাসায় আমরা গেছি তো তারা প্রথমে আর কি আমাকে রুমটাতে যেতে দিল না, খুললে আমাকে কিছু বলে নি যে বলছে ভাই এই রুমে শোবা, এই রুমে শোয়ার দরকার নেই। তো আমি বললাম যে না ভাই আমি এই রুমটাতেই শুই। তো আমার জোরাজোরির কারণে তারা আর কিছু আমাকে বললো না, যে ঠিক আছে তুমি শুইলে শো, কোনো অসুবিধা নেই। তো আমি রুমে গেলাম, রুমে যেয়ে শুইলাম, লাইট নিবা দরজাটা চাপায় দিয়া ফ্যানটা সেরে আমি শুইলাম। তো শোয়ার পর আমার মনে হয় আমি আধা ঘন্টা কি এক ঘন্টা ঘুমাইছি। তো ঘুমানোর পর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার পর আমি জানালার কাছে একটা মানে মানুষ আকৃতির কিছু দেখি যে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখার সাথে সাথে
কয়টা বাজে তখন?
তখন 1:30 কি 2:00। পাশে মোবাইল ছিল, আমার পাশে মোবাইল থাকে কিন্তু আমি ঘড়ির টাইমটা যে দেখবো এটাও আমার ছিল না, মানে
সুবিধা হয়েছে মানে। আর আপনার কাজিনরা কোথায় ছিল?
তারা ছাদে, তারা ছাদে গান গাচ্ছে, এটাও আমার কানে আসতেছে, তারা যে গান গাচ্ছে কথা বলছে।
ইন দা মিনটাইম আপনি দেখতে পাচ্ছেন যে জানালার পাশে কোনো একটা কিছু দেখতে পাচ্ছেন।
তো এটা দেখার পর আমি যে তাদেরকে ডাক দিব এই শক্তিটাও আমার ভিতরে নাই, যে আমার কাজিনকে ডাক দিব বা কাউকে ডাক দিব এই শক্তিটাও আমার ভিতরে নাই। তো এটা দেখার পর হঠাৎ করে দেখলাম কি এটা চলে গেল, এটা ভ্যানিশ হয়ে গেল। হঠাৎ করে মানে আমার ভিতর থেকে ফিলিং আসতেছে যে আমি আর লড়তে চড়তে পারছি না, আমি যে হাত লড়াবো বা উঠা বসবো বা আমি কথা বলবো কাউকে ডাক দিবো আমি এগুলো কিছুই করতে পারতাছি না। তো খুব খারাপ লাগতেছে আমার নিজের কাছ থেকে যে আমি উঠবো, আমি কিন্তু সব দেখতেছি যে ঘরে ফ্যান চলতেছে, জানলা খোলা, সবই দেখতেছি কিন্তু আমি কিছু করতে পারতাছি না। তো এরকম কিছুক্ষণ সময় যাওয়ার পর হয়তো আনুমানিক আধা ঘন্টা কি 15-20 মিনিট যাওয়ার পর আমার কাজিন তার এক ফ্রেন্ড কে পাঠায় যে আমার ভাইটা রেস্ট নিয়েছে নি, দেখ যদি রেস্ট টেস্ট নেয় ওই যদি আসতে চায় আমাদের সাথে তো ওকে ডেকে নিয়ে আসো। তো তার ফ্রেন্ড আসে, আইসো প্রথমে দরজায় কয়েকবার নক করে আমার নাম ধরে ডাকে, তো আমি কোনো রেসপন্স দেই না। তো তখন সে করে কি দরজাটা খুলে খুলে আমাকে কয়েকবার ডাকে, তারপর আমি কোনো যখন তাকে কোনো রেসপন্স দেই না তখন সে লাইট জ্বালায়, এবং লাইট জ্বালায় আমার যে অবস্থা দেখে সে সেটা দেখে দৌড়ে আমার কাজিনকে যা বলে যে ভাই আপনার ভাইয়ের কি জানি হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। তো ছাদে যারা ছিল প্রায় 15-20 জন আমার কাজিনের ফ্রেন্ড সার্কেল, তো সবাই সাথে সাথে দৌড়ে আসে যে কি হইলো। তো আসার পরে যেটা আর কি দেখলো, এটা সকালবেলা আমার কাজিনের মুখ থেকে শোনা, এসেই দেখলো নাকি আমার চোখগুলা বাহির হয়ে খুব বড় হয়ে গেছে, মানে একটা স্বাভাবিক মানুষের চোখ এরকম থাকে না, খুব বড় এবং খুব বিভৎস অবস্থায় ছিল আমার,
বিভৎস অবস্থায় ছিল,
বিভৎস অবস্থা আমাকে দেখা যেতেছিল আর কি। তখন আমার কাজিন আর কি একটু দোয়া কালাম ও পারতো, তো সাথে সাথে আর কি আমাকে ফু দিল, একটু পানিতে ফু দেয় নাকি আমার গায়ে পানি ফিক্কা মারছে, আমার মুখে পানি ফিক্কা মারছে, আমাকে পানি খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু আমার দাঁতটা সব লেগে গেছে, আমি যে পানি খাবো এই পানি আমার মুখ দিয়ে ঢুকতে আসছিল না, সে আমার মুখ বারবার হা করে পানি ঢালতেছিল, পানিগুলা মুখ থেকে ঘোরা পড়তেছিল, আমার ভিতরে যাচ্ছিল না। তো এই অবস্থায় দেখি ওই বাড়ির আরো একজন ছিল, সেও একটু দোয়া কালাম জানতো, সে এসে নাকি অনেক দোয়া কালাম পড়ছে, এবং আমার যখন মানে আমাকে খুব মানে ডাকার অবস্থা করছে, আমি যখন কোন সেন্স মানে আসতেছে না তখন নাকি আমার বুকের উপরে তারা খুব জোরে জোরে ঘুষাইছে, দোয়া পরে নাকি খুব জোরে জোরে ঘুষাইছে, আমি কিন্তু এগুলো কোনো কিছুই টের পাইনি। তখন মনে হয় রাত আনুমানিক 4:00 কি 4:30 বাজে। তো আমাকে যে তারা হসপিটালে নিয়ে যাবে, আমাকে যে উঠাবে, উঠে এত 7 তলার থেকে আমাকে নামাতে হবে নিচে, তারা 15-20 জন মিললে আমাকে টানতেছে, আমার হাত পাও ধরে টানতেছে, কিন্তু আমার শরীর মানে এত ওয়েট হয়ে গেছে তারা নাকি উঠাই দিয়ে পারতেছে না, তারা নাকি সবাই চেষ্টা করছে তো উঠে নেই। তো এক পর্যায়ে আমি কিন্তু আবার ফিল করতেছি তারা যে আমাকে ডাকতেছে, আমি কিন্তু এগুলো দেখতেছি কিন্তু আমি কোনো কিছু করার শক্তি পাইতেছি না। তো সে অবস্থায় এক সময় তারা আমাকে ঘুষায় টানে, অনেকক্ষণ উঠি না, তো আমি নাকি খুব জোরে একটা চিৎকার দিই, মানে আ করে খুব জোরে একটা চিৎকার দিই। তো সেই চিৎকার এত জোরে হয় পুরা 6 তলা বাড়ির সব মানুষ ছাদে চলে আসে যে কি ব্যাপার, ছাদে এত জোরে কে চিৎকার দিল, এবং আশেপাশের বাড়ি যে কয়টা ছিল 3-4টা সব বাড়ির মানুষ ছাদে চলে আসে। তো আসার পর দেখে যে আমি চিৎকার দিছি, তখন আমার ভাইয়া ঘটনাটা খুললা বলে সবাইকে যে এই অবস্থা হয়েছে এখন কি করবো, ওকে তো উঠায় যে নিচে নিয়ে আসবো ডাক্তারের কাছে এটাও পারতেছি না। তো এমন করতে করতে ফজর হয়ে যায়, যে ফজরের আজানটা দেয় তখন নাকি আমার ভিতরে একটু স্বাভাবিক আসে, তখন নাকি আমি ঘুমাই, আমার ভাই আমাকে একটু ডাক দেয়, আমি নাকি ঘুমিয়ে বলি যে ভাই আমি ঠিক আছি, শুধু এতটুকু বললাম আমি নাকি ঘুমাই। তো আমার ঘুম ভাঙ্গে সকাল প্রায় 10:30 কি 11:00 দিকে, তখন আমি ঘুম ভাঙ্গার পর মানে আমার তখন আর কিছুই মনে নেই, তখন শরীরটা খুব দুর্বল লাগতেছে। তো আমার ভাই আমাকে বললো যে রাত্রে তোমার কি হয়েছিল, আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম, আমরা তো মনে করছিলাম যে তুমি আজকে মারাই গেছো, তুমি যে অবস্থা হয়েছিল তোমার রাত্রে। তো আমি বললাম যে ভাই আমার কি হয়েছিল আমি বলতে পারি না, কিন্তু আমার সাথে রাত্রে এরকম এরকম ঘটছে। তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তো ডাক্তার দেখে প্রথমে তো আমাকে ট্রিটমেন্ট দেয়, প্রাথমিক ট্রিটমেন্ট দেয়, কিন্তু তারপরে কোনো কাজ হয় না। তারপর আমার এক ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড এর বড় ভাই খুব একজন বড় আলেম, তো আমি ওই ফ্রেন্ড এর কাছে ঘটনাটা শেয়ার করি। তখন আমার ফ্রেন্ড বলে ঠিক আছে আমার ভাইয়ের কাছে চল দেখি উনি কি বলে।
মানে আপনার কি কাজ হচ্ছে না বলতে কি প্রবলেম ছিল তখন?
মানে শরীরটা দুর্বল, আর আমি কিন্তু আগে কোনো সময় জিন বা ভূত এগুলা মানে ভয় পাইতাম না, বা এরকম কোনো বিশ্বাসও আমার ভিতরে ছিল না। প্রায় রাত্রে দুইটা তিনটা একা চলাফেরা করতাম।
কিন্তু ওই দিন আপনি কি দেখেছিলেন, মানে কি আপনার মনে আছে, মানে আপনি আসলে জানালায় কি দেখেছিলেন?
ওই দিন আমি একটা আর কি মানুষ আকৃতির একটা কিছু একটা দেখছি, যে জানালার দিকে বসে, মানে বাহির দিক দিয়ে বসছে, বসে আমাকে দিকে তাকায়, মানে আমার দিকে তাকায়, হাসতে আছে, জাস্ট এতটুকু আমি দেখছি।
আপনি শিওর যে ওখানে ওনার যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের মধ্যে থেকে কেউ দুষ্টমি করে ভয় দেখানোর জন্য?
ওই রুমটা এরকম ভাবে সিস্টেম করা ছিল, মানে জানালাটা ছিল রাস্তার পাশে, ওইখানে দাঁড়ানো বা ওইখানে যাওয়ার মানুষ যাওয়ার কোনো
সম্ভবই না। মানে মানে যেই জানালাতে আপনি দেখেছেন ওই জানালাতে আসলে এটা হচ্ছে পুরো রাস্তার পাশে, এখান দিয়ে পুরো দেয়াল, যেখানে দাঁড়ানোর বা কোনো মানুষ যাওয়ার মতো কোনো স্কোপ,
কোনো মানুষ যাওয়ার স্কোপ নেই।
ওকে,
তো পরে আমি এই ঘটনাটা ঘটার পর প্রাথমিক ডাক্তার দেখানোর পর আমার সাথে এক সপ্তাহ মনে করেন খুব আমার ভিতরে একটা নিজের ভিতরে আমার একটা ভয় ঢুকে গেছে, যে আমি কোনো জায়গায় একা একা চলাফেরা করতেছি রাত্রেবেলা সামান্য 11টা 12টা একা একা, আমার খুব ভয় লাগতেছে যে মনে হইতেছে আমাকে কেউ ফলো করতেছে।
ওকে, বুঝতে পেরেছি। মানে এটা হচ্ছে মানে ওই দিনের ঘটনার পরবর্তীতে আপনার সাথে যেই জিনিসগুলো আপনি ফিল করছেন, এটা হচ্ছে আমি বলবো যে এটা সম্পূর্ণই মানসিক একটা বিষয়। যে আমরা অনেক সময় মানে যারা ডর শুনে তারা হয়তো এই মুহূর্তে যারা শুনছে তারাও অনেক সময় বলতে পারবে যে তারা ফিল করবে কোথাও যদি একটা রাস্তায় হেঁটে যায়। ইভেন আমি ফিল করি, আমি যদি একা কোথাও হেঁটে যাই আমার মনে হচ্ছে যে আমার পেছনে পেছনে কেউ মনে হেঁটে আসতেছে, আমার পেছনে আমাকে মনে হয় কেউ ফলো করছে। আমি জানি যে এটা টোটালি হচ্ছে আমার মনের চিন্তাধারা, কারণ আমি অনেক সময় এই ধরনের ভৌতিক ঘটনা বা হরর ঘটনাগুলো নিয়ে ঘাটাঘাটি করি এবং এই ঘটনাগুলো আমি শুনি প্রতিদিন অনেক মানুষের কাছ থেকে এবং অনেক ধরনের ঘটনা আমার মাথায় আছে। সো এগুলো মনের অজান্তেই চলে আসে, এগুলো হচ্ছে আফটার ইফেক্ট আপনার, যেটা বলবো যে ওটা আপনি দুর্বল হয়ে গেছেন ভয় পাওয়ার পরে, মানে মানুষ শারীরিকভাবে এমনিতে একটু দুর্বল হয়ে যায়। সো আসলে মনের দুর্বলতা তখন শরীরে ছড়িয়ে পড়ে। বাট এটার কোনো লজিক্যাল ব্যাখ্যা আমার কাছে নেই যে আপনি আসলে কি দেখেছেন জানালার মধ্যে। ওইটা হচ্ছে অবশ্যই একটা মানে অদ্ভুত কিছু একটা বলতে হবে, যে পাশেই যেখানে এতগুলো মানুষ রয়েছে ঠিক এরই সাথে আপনি এরকম কিছু একটা দেখেছেন যেটা আপনাকে এরকম মাত্রায় প্রভাবিত করে ফেলেছে। সো আসলে ঘটে আমাদের চতুর্পাশে এরকম কিছু, হঠাৎ হঠাৎ করে এরকম কিছু ঘটে যায় যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। সো এটা হচ্ছে আপনার প্রথম ঘটনা, আপনার নিজের সাথে যেটা ঘটেছিল। সো আর কোন ঘটনা কি আছে আপনি শেয়ার করতে চান?
আমার আরেকটা ঘটনা আছে, এটা আমার বাবা মার সাথে ঘটে গেছে।
প্লিজ আমরা ওই ঘটনাটা শুনি।
এই ঘটনাটা হলো মানে আমার নানুর বাড়িতে ঘটছে, নানুর বাড়ির সাবার আশুলিয়ার কোন একটা গ্রামে। তো তাদের বিয়ে হওয়ার বেশ কিছুদিন কয়েকদিন পর আর কি, তো তখন আমাদের ঢাকার বাড়িটা করা হয়নি, তো আমার আম্মু বিয়ের পর আমার নানুর বাড়িতে বেশ কিছুদিন ছিল।
আচ্ছা।
ওখানে তো আমার আব্বু প্রায় মাসে দুই একবার ওখানে যেত। তো একদিন নাকি আমার নানা আবার একটু ধার্মিক টাইপের ছিল, তো এই জন্য ওই ওনার বাসায় কোনো টিভি ছিল না এবং উনি টিভি দেখাটা পছন্দ করতো না, ছবি দেখা। কিন্তু আমার আম্মুর আবার একটু ছবি দেখার কোনো একটু শখ ছিল, তো উনি প্রায় হলে যে ছবি দেখতো আমার নানা ভাইকে না জানিয়ে জানে। তো ওই দিন আব্বু গেলো, যাওয়ার পর আব্বুকে বললো
আপনার আব্বু আম্মু দুজনেই গেছে।
জি, আব্বু সাবার যাওয়ার পর মানে আব্বুকে আম্মু বললো যে আমরা একটু ছবি দেখতে
যাবো। বুঝতে পেরেছি। তারপর কি হলো?
পরে আমার নানাকে না বলে তারা বলছে যে আমরা একটু ঘুরতে যেতেছি, এটা বলে তারা বের হয়েছে। বের হয়ে তারা ছবি টবি দেখে রাত্রে যখন বাড়ির দিকে ফিরতেছে, তো সাবার থেকে আশুলিয়া পর্যন্ত আসতে বাস, এরপরে অনেক রাত হয়ে যাওয়ার কারণে তখন কোনো গাড়ি ঘোড়া পায় নাই, রিক্সা টিক্সা পায় নাই, তো হেঁটেই যেতে হচ্ছিল আমার নানুর বাড়িতে।
আপনি যেটা বলছেন আজ থেকে কত বছর আগের ঘটনা?
এটা আজ থেকে 20-21 বছর আগের ঘটনা, আমার আব্বু আম্মুর বিয়ের পরপরে।
ওকে, তারপর?
তো তারপর তারা আসছিল, তো যে পথ দিয়ে আসতে হতো ওই পথটা কি অনেক খারাপ পথ ছিল। ওই পথে আর কি তখনকার আমলে আমার নানা ওই গ্রামে দ্বিতীয় বা তৃতীয় নম্বরে আমার নানা বাড়ি করছে, আর তখন একটা বাড়ির পর থেকে আরেকটা বাড়িতে যেতে হলে প্রায়
অনেক ফাঁকা ফাঁকা ছিল,
অনেক ফাঁকা
জনবসতি ছিল না।
জি, কোনো বাড়ি ঘর ছিল না, আর একটু জঙ্গল টাইপের ছিল।
ওকে, তারপর গেলো ওনারা রাস্তা দিয়ে হেঁটে,
ওনারা যে রাস্তা দিয়ে আসতেছিল ওই রাস্তাটা একটু আর কি জঙ্গল টাইপের ছিল, পাশে একটা বাঁশবাগানও ছিল, বাঁশবাগানটা এখনো আছে, আর বাঁশবাগানে তিন চারটা কবরও আছে। তো ওই জায়গাটা একটু ভয়ঙ্কর টাইপে, দিনের বেলাও মানুষ যেতে ভয় পায়, এখনো ওই বাঁশবাগানটায় কেউ যাইতে এত একটা সাহস পায় না একা একা। পরে তারা আর যে রাস্তা দিয়ে আসতেছিল ওই রাস্তায় একটা শিমুল গাছ ছিল, ওই শিমুল গাছটার নিচে দিয়ে আসতে হয়। তো তারা হয়তো হাতে বাদাম বা কিছু একটা ছিল, খেতে খেতে গল্প করতে করতে আসতেছিল। তো যখন ঠিক ওই গাছটার নিচে আসছে তখনই মানে খুব জোরে একটা বাতাস, তখন ওই বাতাসটা আসার কোনো কথাই ছিল না,
হঠাৎ করে মানে
হঠাৎ দমকা খুব জোরে একটা বাতাস এসে মানে বাতাসটা যাওয়ার সাথে সাথে আমার আম্মু সেন্সলেস অবস্থায় ওই জায়গাটা পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর মানে আমার আব্বু আবার একটু সাহস হয়েছিল এবং
মানে আপনার আম্মু কি এমনিতে স্বাভাবিক অবস্থায় ছিল না, কি ওনার কোনো শারীরিক কোনো প্রবলেম বা কোনো কিছু?
না, শারীরিক কোনো প্রবলেম ছিল না, স্বাভাবিকই ছিল। সাথে সাথে আম্মু সেন্সলেস অবস্থায় পড়ে যায়। পড়ে যাওয়ার পর আর কি আমার আব্বু বললো যে তোরা যে কাজটা করছিস এটা ঠিক করছ নাই।
মানে বুঝলাম না কাকে বললো যে কাজটা করেছে?
এটা মানে আমার আব্বু একাই বললো, এই কাহিনীটা আমি পরে জানতে পারছি।
আচ্ছা, মানে ওনার সেন্সলেস হয়ে যাওয়ার পেছনে আপনার আব্বু ধরে নিয়েছে কোনো ভৌতিক কোনো কিছু ঘটনা, কিন্তু এটা তো অন্য কিছু হতে পারে, এটা ভৌতিক ঘটনাই কেন ধরে নিল?
না, যেভাবে বাতাসটা আসছে আর ঠিক আমার আম্মু সেন্সলেস হইলো, এই বাতাসটা আসারও কথা ছিল না আর ওই জায়গাটাও ভয়ঙ্কর।
মানে সবকিছু মিলিয়ে, পরিবেশ মিলিয়ে এবং ওই প্রেক্ষাপটটা মিলিয়ে, মানে যেই গাছটা নিয়ে যেই জায়গাটা নিয়ে প্রত্যেক ওই এলাকার মানুষের মাঝে অনেক ভীতি ছিল, ওই জায়গাতে এই ঘটনাটা ঘটেছে বিধায় আপনার আব্বুর মনে হয়েছে যে এটা কোনো প্যারানর্মাল কোনো কিছু হতে পারে।
জি জি।
ওকে, তারপর?
তো আমার আব্বু জোরে জোরে, আমার আব্বু একটু সাহসী ছিল, তো সে জোরে জোরে বললো যে তোরা যে কাজটা করছিস এটা ঠিক করছ নাই, আমি তোদের কোনো ক্ষতি করিনি। তো এটা বলার পর পাশে আমি ওদের এক রিলেটিভ এর বাড়ি ছিল, তা আব্বু দৌড়ায় সেই বাসায় যায় যে তাদেরকে ডেকে এনে আমার আম্মুকে ধরে টরে নিয়ে নানুর বাসায় যায়। তো যে রাত্রে নানুর বাসায় যাওয়ার পর আম্মু একটু সুস্থ হয়, মোটামুটি সেন্স ফিরে, কিন্তু কোনো কথাবার্তা বলতে পারে না বা বিছনার থেকে উঠতে পারে না। তো রাত কাটলো, রাত কাটার পর আর রাত্রে আব্বু কাউকে কোনো কিছু বললো না। তো সকালবেলা আমার নানা যখন ফজরের নামাজ পড়ে উঠলো, তো ওঠার পর নানাকে পুরো ঘটনা আব্বু খুলে বললো যে এরকম এরকম কালকে রাত্রে তো আমরা ওই গাছের নিচে দিয়ে আসতেছিলাম, পরে এরকম হয়েছে। তো ঘটনাটা শুনে আমার নানা খুব রাগ করছে আব্বুর উপরে যে তোমাদেরকে আমি বলছি যে ওই গাছের নিচে দিয়ে আসতে না, আর রাত্রে বিশেষ করে তো রাত্রে আসতে না, এই করছি তোমরা কি জন্য আসছো? তো আব্বুকে খুব বকার পর আমার নানা গেল যে আম্মুকে দেখলো, দেখে আর কি দোয়া কালাম পরে ফুটু দিয়ে দিল, পানি টানি দিল। তো এটা খাওয়ানোর পর আম্মু মোটামুটি সুস্থ হয়েছে, কিন্তু বিছনার থেকে উঠতে পারেনি আমার আম্মু প্রায় চার।
কিন্তু ওখানে তো বাতাসটা দুজনের গায়ে লেগেছে, আপনার আম্মুই কেন এফেক্টেড হলো?
এটা পর আমার নানা আর কি আমার আব্বুকে বলছে যে আমার নানা একটু আলেম ছিল, তো অনেক বড় আলেম ছিল, এবং ওনার সাথে নাকি জিনও ছিল, একটা ভালো জিন ছিল। তো এটার কারণে আমার নানা প্রায় অনেক মানুষের আর কি যাদেরকে খারাপ জিন ধরতো, বদ জিন বা উনি এগুলা ছাড়াইতো ওনাদের থেকে, তো জিনগুলা নানাকে ক্ষতি করার চেষ্টা করতো, খারাপ জিনগুলা নানাকে ক্ষতি করার চেষ্টা করতো। তো আমার নানা যেহেতু আলেম ছিল, ওনার সাথেও একটা জিন ছিল, ওনাকে কিছু করতে পারতো না, সেহেতু আমার নানার পরিবারকে করার চেষ্টা করতো। আর আমার মামারা চার মামা, চারো মামাই বাহিরে থাকতো, তো ওনাদের কাউকে যেহেতু না পেয়ে আমার আম্মুকে পেয়েছে, এই জন্য আমার আম্মুকে আর কি ক্ষতি করার চেষ্টা করছিল।
ওকে, মানে আপনার নানার উপর যে ক্ষোভ থেকে আপনার আম্মুর উপর এই আক্রোশটা ওরা ঝাড়ে, মানে বাজে জিনগুলোর কথা যেটা বলছেন। ওকে, তো এরপরে কি উনি মানে ঠিক হয়ে সুস্থ?
এরপর আমার নানা আর কি দোয়া টোয়া পরে ফু দিয়েছে, পরে আমার আম্মু প্রায় চার পাঁচ মাস বিছনায় ছিল, বিছনা থেকে উঠতে পারে নাই, কিন্তু স্বাভাবিক অবস্থা আসছে। তারপর মনে করেন প্রায় এরকম আমার আম্মুর সাথে এখনো ঘটে, প্রায় দেখা যায় একবার আমি হওয়ার পরে, তো তখন আমাদের ঢাকার বাসায় চলে আসছে আমার আব্বু আম্মু, আমি মাঝখানে ঘুমায় আছি, তখন আমার বয়স আনুমানিক এক বছর কি দেড় বছর হবে। তো সাধারণত আমাদের বাসায় এরকম একটা মশা নাই, আর আমরা কোনো সময় কয়েল জ্বালায়ও ঘুমাই না, তো সাধারণত মশারি টানাই সেই দিন হয়তো ঘুমাইছিল আমার আব্বু আম্মু। তো হঠাৎ গভীর রাত্রে, রাত আনুমানিক আড়াইটা কি তিনটা হবে, হঠাৎ আমার আম্মুর চুলে আগুন ধরে গেছে, মানে এটা ধরার কোনো পসিবলই না। যদি এরকম হতো যে ওখানে একটা মোমবাতি জ্বালানো থাকতো বা একটা কয়েল থাকতো, হঠাৎ আগুন ধরে গেছে, তো চুল যেহেতু অর্ধেক পড়ছে তখনই আর কি একটা আগুন তো ছড়াইলে তো দেখে, তখন আমার আব্বুর হঠাৎ ঘুম ভেঙে যায়, দেখে যে আমার আম্মুর চুলে আগুন ধরে গেছে, তো সাথে সাথে আব্বু পানি টানে নিয়ে আগুনটা নিভায়। তো এরকম প্রায় মানে আমার আম্মুর সাথে ঘটনা, এখনো আমার আম্মু রাত্রে ঘুমাইলে দেখে যে আম্মুকে কে জানি ডাকতে আসছে, আম্মুর শরীরটাও এখনো প্রায় দুর্বল থাকে, ডাক্তার দেখাইছি কয়েকবার, কোনো মেডিকেল কোনো রিপোর্ট কোনো আসতেছে না।
ওকে, মানে একটা বিষয় হচ্ছে জানার ছিল যে আপনি যে আম্মুর চুলে আগুন ধরে যায়, মানে আমি বুঝতে পারছি না, মানে এটা কি আরো কয়েকবার ঘটেছে না একবারই?
চুলে আগুন ধরার ঘটনাটা একবারই ঘটছে, কিন্তু দেখা যায় হঠাৎ এখন আমার আম্মুর সাথে ঘটে যে গত সপ্তাহ আম্মু আমাকে বললো যে হঠাৎ রাত্রে ঘরে ঘুমায় আসছে, দেখতেছে যে আমাদের দরজার মানে জানালার কাছে কেউ এসে দাঁড়াইছে, তারা আম্মুকে বলতেছে যে তুমি এখানে থেকো না, তুমি আমাদের সাথে চলে আসো। এটা এখনো আমরা
এখনো ঘটছে। আপনার নানু কি আছে এখনো?
না, আমার নানু মারা গেছে।
আচ্ছা,
আমার নানু ব্রেন স্ট্রোক করে মারা গেছে।
ওকে, সো দ্যাট মিন্স এই ধরনের অ্যাবনর্মাল কিছু ঘটনা আপনার আম্মুর সাথে এখনো ঘটেই চলছে, আপনাদের সাথে তো আর ঘটছে না? ওকে, সো আমরা আসলে জানি না কি আসলে এটার পেছনের কারণটা কি, এরকম অদ্ভুত ঘটনা চতুর্দিকে ঘটে যাচ্ছে। সো আপনার আম্মুর এই ধরনের স্বপ্ন দেখার পেছনে ওনার কোনো মানসিক কোনো কিছু কাজ করছে কিনা আমাদের জানা নেই, তবে যেহেতু আপনি যেভাবে বলছেন বা চুলে আগুন ধরে যাওয়ার ঘটনা যেটা বলছেন, সো আসলে এটা একটা অ্যাবনর্মাল ঘটনা। সো আই হোপ যে আমরা এতটুকু করতে পারি, আমরা দোয়া করি যেন সেই উনি সুস্থ হয়ে উঠুক খুব দ্রুত এবং এই ঘটনাগুলো আর না ঘটুক ওনার সাথে। সো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য।
জি ভাই, আপনাকেও ধন্যবাদ, এবিসি রেডিওকেও ধন্যবাদ যে আমাকে আমার গল্পগুলো বলার সুযোগ করে দিয়েছে।
ডর চলছে এবং আরো একজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে যে তার ঘটনাগুলো শেয়ার করবে। সো কথা না বাড়িয়ে আমরা এবার ওনার দিকে চলে যাই এবং ওনার কাছ থেকে ওনার ঘটনাটা জানি। প্রথমে একটু পরিচয়টা জানতে চাই আপনার।
আমার নাম আরিফিন লিমন, আমি আসছি ধানমন্ডি ট্যানারি মোড় থেকে, এবার অনার্স ফার্স্ট ইয়ারে, কবি নজরুলে।
ওকে, সো আমরা ঘটনার দিকে যাই, আপনার কোন ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
আমার ঘটনাটা হলো আমার গ্রামে, আমার গ্রাম হলো পাথরঘাটা বরিশাল। আমি আর কি গ্রামে ঘুরতে যাই কারণ আমার ঢাকায় থাকা, তো এখানে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে, ওর সাথে আমার আড্ডা দেওয়া হয় সবসময়। আমার এরকম হয় যে আমরা আর কি রাত্রে একজন আরেকজন জানি যে আমরা মানে ঘুম আসে না আমাদের, মানে রাত্রে ঘুম হয় না, মানে তখনকার টাইমে আমরা ফেসবুকের প্রতি খুবই অ্যাডিক্টেড ছিলাম।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আর যে কিবরিয়া আছে আপনার সঙ্গে এবিসি রেডিও FM 89.2 এ ডর শুনছেন আপনি। অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোবান, এবং আজকে পাঁচজন বন্ধুকে নিয়ে চলছে ডর, হুমায়ুন, তানিম, সাজু, আরেফিন এবং সেতু। ডরের 96তম পর্বটি ধারণ করা হয়েছে চাঁদপুরের বড়কানিয়ার ছোক গ্রামের একটি বিশেষ হন্টেড প্লেসে। ঠিক চার মিনিট পরে আবারও ফিরে আসছি। চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 এ। গভীর রাত, ডরের 96তম পর্ব চলছে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোবান, এবং আজকে পাঁচজন বন্ধুকে নিয়ে চলছে ডর, হুমায়ুন, তানিম, সাজু, আরেফিন এবং সেতু। ডরের 96তম পর্বটি ধারণ করা হয়েছে চাঁদপুরের বড়কানিয়ার ছোক গ্রামের একটি বিশেষ হন্টেড প্লেসে। কথা না বাড়িয়ে আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গায় যে জায়গায় ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
আমার গ্রাম হলো পাথরঘাটা বরিশাল, তো এখানে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে, ওর সাথে আমার আড্ডা দেওয়া হয় সবসময়। আমার এরকম হয় যে আমরা আর কি রাত্রে মানে ঘুম আসে না আমাদের, মানে রাত্রে ঘুম হয় না, মানে তখনকার টাইমে আমরা ফেসবুকের প্রতি খুবই অ্যাডিক্টেড ছিলাম।
আচ্ছা,
ও আর কি যদি ওর ঘুম না আসে, ও আমাকে সবসময় ফোন দেয়, কারণ ক্লোজ ফ্রেন্ড, যখনই ও ঘুম ভেঙা যায় রাত্র একটা দুইটা তিনটা, এনিটাইম ও আমার শেয়ার করে ফোন দেয়, তা আমি ওর এরকম ফোন দিই। তো হঠাৎ একদিন রাতে আর কি ও আমার ঠিক আড়াইটার দিকে ফোন দিল যে দোস্ত তুই কি জায়গা আছিস, তো আমি বললাম যে হ্যাঁ জায়গা আছি, তো বললো যে চল বের হই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চল বের হই। আমি আর ও একসাথে বের হই। বের হই তো এতে আমাদের বাড়ি থেকে 20 মিনিটের দূরত্বে চিতাশালা আছে, তো এখানে খুব নির্জন এলাকা, আমরা ওইখানে যে বসি বৈশা আড্ডা দিই। তো নেট ব্রাস করতেছিলাম আর ও খালি গলায় গান গাইতেছিল, তো ওর গানটা ভালোই লাগতেছিল, মানে ভালোই লাগতেছিল টাইমটা। হঠাৎ কিছুক্ষণ পরে একটা হালকা বাতাস আসলো আমার, মানে বাতাসটা এতটা ঠান্ডা ছিল যে আমি পিছনের দিকে আমি তাকালাম, মানে হঠাৎ করে এরকম বাতাস। তো হঠাৎ আমার চোখে পড়লো যে চিতাশালার ওই জায়গায় মানে শত বছর একটা বট গাছ, ওইখানে সাদা ড্রেস পরা সাদা আকৃতির তিনজন তারা উপর থেকে নিচে নামতেছে এরকম। তো আমি আর কি আমি একটু ভীত হয়ে আমি আমার বন্ধুটাকে মানে হাত দিয়ে ইশারা দিই যে দেখতো। তো ও তাকায়, তাকানোর পরে আমরা ওটা দেখার পরে আমরা হঠাৎ করে দাঁড়ায় যাই, ভয় পেয়ে আমরা কি করব মানে বুঝতে পারতেছিলাম না। তো এমন পর্যায়ে যে ওই তিনজন আমাদেরকে ফলো করে, মানে আমাদের দিকে তাকায়। তো তারা মানে আমাদের দিকে আগাইতেছিল, যে মানে আমি এরকম দেখতেছিলাম যে সাদা ড্রেস পরা, মানে ভিতরে যে মানুষ আকৃতির বা ভিতরে যে কিছু একটা আছে সেটা বুঝতে পারতেছিলাম, বাট তার পা বা তার মাথা এরকম আমি কিছু দেখতেছিলাম না, মানে মাথার অংশটা মনে এতটা অন্ধকার যে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। সে আমাদের থেকে অনেকটা কাছাকাছি চলে আসে এবং সে এমন একটা শব্দ করে যে আমরা অনেকটা ভয় পেয়ে দৌড় দিই। তো দৌড় দিয়ে তখন ও আর কি ওর মানে আমার বাসাটা আগে, ও আর ওর বাসায় যায় না, সাথে সাথে আমার বাসায় চলে আসে। আসার পর আমরা দুজন ভয় পেয়ে লাইটটা অন করে শুয়ে থাকি আর বাসায় কাউকে কিছু জানাই না, কারণ জানালে তারা বলবে যে এত রাতে তোমরা কেন বাহিরে বের। তো এটা না জানার কারণে পরে আমরা ভয়ে আর ওই দিকে আমরা যাই না। তো এরকম করতে করতে এক বছর দেড় বছর মতো চলে যায়, আমরা ওই জিনিসটা ভুলা যাই। ভুলা যাওয়ার পরে হঠাৎ একদিন এরকমই একটা রাত্রে,
ওখানেই না ঢাকায়,
ঢাকায় না ওই গ্রামই,
আচ্ছা
গ্রামই, হঠাৎ এরকমই একটা রাতে আমি ওরে ফোন দিয়ে দিন যে চল দোস একটু হাইটে আসি। তো ওদিন রাত্রে আমরা হাঁটার জন্য বের হলাম, 5 মিনিট ধরে আমরা হাঁটতে থাকি মানে চিতাশালার দিক থেকেই। তো হাঁটতে হাঁটতে মানে অনেকটা কাছাকাছি চলে আসি, আসার পরে কিছুটা বৃষ্টি মানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়, যেখানে 10 থেকে 15 মিনিট লাগবে একটা মানুষ ভিজতে তার শরীরটা। ও বলে যে দোস বৃষ্টি শুরু হয়েছে তো আমি বাড়িতে চলে যাই, এখন তো ভিজা যাবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুই চলে যা, আমি ওই দিক থেকে চলে যাচ্ছি। বৃষ্টির কারণে ও চলে যায় আর আমি আমার বাড়িতে যাওয়ার জন্য আমি ওইখান থেকে একা একা যাচ্ছি। তো আমি ভয়ের কারণে ওইখান থেকে দৌড় দিই, দৌড় দেওয়ার কারণে আমি কোথায় যে আমি 4 থেকে 5 মিনিট আগে ওই জায়গায় পড়ছি।
আরেকবার শুনি, আমি বুঝিনি এখানটা বিষয়টা কি ঘটেছিল।
আমি ওরে বিদায় দিই, আমার ফ্রেন্ডটাকে বিদায় দেওয়ার পরে আমি আমার বাড়ি যাওয়ার জন্য বাড়ি চাইতেছিলাম এরকম। তো হঠাৎ করে আর কি
আপনার ফ্রেন্ডকে বিদায় দিয়ে আপনি আপনার বাড়ি যাচ্ছেন।
হ্যাঁ, আমি পরিষ্কার রাস্তা হাঁটতেছি, রাস্তাটা একদমই ফ্রেশ
এবং একা একা
যাচ্ছি। এমন অবস্থায় হঠাৎ করে কি যেন এসে আমার শরীরের সাথে ভারী লাগলো, যার কারণে আমি সেন্সলেস
কিছু গাছের সাথে ধাক্কা
খেলাম। না, গাছ তো সাইডে আমি, বাট আমি রাস্তার মাঝখান থেকে হাঁটতেছিলাম।
আপনি বলতে চাচ্ছেন যে আপনি রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছেন, এখানে বাড়ি খাওয়ার মতো কোনো কিছু
না, বাড়ি খাওয়ার মতো কোনো কিছুই ছিল না,
একদম ক্লিয়ার
রাস্তাটা ছিল। বাট হঠাৎ করে কি যেন এসে আমার শরীরের সাথে ধাক্কা খেলো, যার কারণে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই ওই অবস্থায়। তো আমার যখন আর কি সেন্স আসে তখন ফজরের আজান দেয়, আমি তখন কিছুটা আর কি আমার শরীরটা আমি বুঝতে পারতেছি যে আমি এখানে পড়ে গেছিলাম। তারপরে আমি হাঁটার জন্য ট্রাই করা আস্তে আস্তে করে আমি হাইটে বাড়িতে আসি, বাট আমি কারোর সাথে কথা বলতে পারতেছিলাম না। আমি চেষ্টা করছি বাট কারোর সাথে কথা বলতে পারতেছিলাম না, বাড়িতে সবাই ভয় পেয়ে যাচ্ছিল যে কেন কথা বলতে পারতেছে না। আমি 2 দিন যাবত আমি কথা বলতে পারি নাই, আব্বু আম্মু এরকম আমার অবস্থা দেখে তারা আর কি কবিরাজ ডাকে, কবিরাজ দেখায় আমাকে। কবিরাজ বলছে যে ওর সাথে গতকালকে রাত্রে একটা ধাক্কা লাগছে আর সেই ধাক্কাটা ছিল জিনের, যার কারণে ও সেন্সলেস হয়ে ওই জায়গায় পড়ে যায় এবং কেউ ওর উপরে যে জিনটা ই করছে সেটা ভালো ছিল না, যার কারণে 2টা দিন কথা বলতে পারে না।
এবং এটা কি আপনার বলার আগেই কবিরাজ যেটা বলেছে তখনও পর্যন্ত আপনি কথা বলতে পারেন না?
কবিরাজ নিজে থেকে এটা আমাকে বলছে।
ওকে, সো এরপরে কি আস্তে আস্তে আপনি স্বাভাবিক?
হ্যাঁ, এরপরে আমি আস্তে আস্তে স্বাভাবিক হয়েছি।
সো এরপরে কি আর রাতে এইভাবে যাওয়া হয়?
না, এরপরে রাতে আমি ভয়ের কারণে ওদিকে আমার আর যাওয়া হয় না।
এটাই আমি আসলে প্রত্যেককে বলতে চাই যে মানে যে জায়গাগুলো আমরা জানি যে যে জায়গাগুলোতে প্রবলেম আছে, আমরা যদি সেই জায়গাগুলোতে নিজের ইচ্ছায় অযাচিত ভাবে না যাই তাহলে কিন্তু এই প্রবলেম গুলো তৈরি হয়। আমরাই কিন্তু সেখানে জোর করে যাই, ইন্টারফেয়ার করার চেষ্টা করি। সো হয় না, কিছু একটা প্রহর থাকে, কিছু রুট থাকে, যে রুট গুলো সবসময় এই জিনিসগুলো অশরীরী জিনিস বলি বা আমরা অদ্ভুত জিনিস বলি, যে জিনিসগুলো একটা রুট ব্যবহার করে, সেই রুটের মধ্যে যদি কোনো না কোনো ভাবে কোইনসিডেন্সলি বা জেনে হোক না জেনে হোক আমরা পড়ে যাই, এই ধরনের ঘটনাই কিন্তু ঘটে। সো সেই জন্য আমাদের উচিত মানে অসময়ে এই ধরনের জায়গাগুলো ভূগোলে এড়িয়ে চলা। সো এই ছিল আপনার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য।
জি, আপনার নামটা এবং পরিচয়টা বলুন।
আমি সেতু, ফার্মগেটের আশেপাশে থাকি।
আচ্ছা, কি করতেন সেতু?
স্টুডেন্ট, পড়াশোনা করি।
আমরা সরাসরি বরং আপনার ঘটনায় চলে যাই, বলুন কি ঘটেছিল আপনার সাথে?
আসলে আমি তখন কারণ বাজারের আশেপাশে একটা হোস্টেলে থাকি, হোস্টেলের নামটা না বলি। তো সেই হোস্টেলে 406 নম্বর রুমে থাকতাম হলো আমরা চার ফ্রেন্ডস, আমি, আদর, রিফাত আর আজাদ। তো আমরা বুঝতে পারতাম যে আমাদের রুমে, যেই রুমে থাকতাম সেই রুমে আমরা ছাড়াও হয়তো বা অন্য কেউ একজন থাকতো, বিভিন্ন রকমের ফিলিংস, আমাদের কাপড় চোপড় এলোমেলো থাকতো, আরো অনেক কিছুই বুঝতে পারতাম। কিন্তু কিছুদিন পর যা হলো, আমরা কেউ রাতের বেলা বাথরুমে যেতে পারতাম না, হয়তো বা কোনো একটা সাউন্ড শোনা যেত।
কি ধরনের সাউন্ড শোনা যেত?
কেউ ভিতরে বসে কান্না করতেছে, নয়তো বা রাতের বেলা হুট করে কেউ চিৎকার দিয়ে ওঠে, এই টাইপের কিছু একটা।
আচ্ছা, মানে ফার্ম গেটের মতো একটা জায়গার কোন একটা হোস্টেল এরকম শব্দ হচ্ছে, মানে কান্নাকাটি শব্দ। তারপরে?
তারপরে মোটামুটি ভাবে বেসিক্যালি কিছুদিন ভালোভাবেই যাচ্ছিল, বাট মাঝখানে একটা দিন আমার ফ্রেন্ড আদর, তো ওর বেডটা ছিল আর কি বাথরুমের পাশে, বাথরুমটা গেট আর ওর বেড একসাথে। আদর ঘুমের ভেতরই আবল তাবল বলতো এটা সেটা, সবাই মানে হুমকি টুমকি যে তোরা কেউ রুমে থাকিস না, ঘুমের ভেতরই বলতা বলতো। আমরা মোটামুটি ভাবে এইভাবে যাচ্ছিলাম। তো তার কিছুদিন পরে একদিন দুপুরবেলা, দুপুর তখন 3:30 এমনটা সময়, আদরকে আমি নিচ পর্যন্ত আগে দিয়ে আসলাম যে আন্টির বাসায় যাবে। আমরা নিচ পর্যন্ত আগে দিয়ে আসলাম, ওর নিচ থেকে সিঞ্জিনে ওর আন্টির বাসায় চলে গেলাম।
আন্টির বাসা কোথায়?
আন্টির বাসা মোহাম্মদপুর। যাওয়ার কিছুক্ষণ পরে আমি রুমে এসে ঘুমাই যাই। ঘুমানোর কিছুক্ষণ পরে টের পাই যে আদর আমার পাশে বসে আছে এবং আমারে ধাক্কাচ্ছে আচমকিত ভাবে। আদর সর মানে রাতের বেলা সারা রাত ঘুম না হলে 3:30 দিকে, রুমের ভিতরে আজাদও আছে।
আচ্ছা,
আমি ওর বলতেছি আদর সর, সারা রাত ঘুমাই নাই, মানে নর্মালি, তখনও যে সর আমাকে ঘুমাতে দে। তো আদর বলে যে না তুই ওঠ, এখনই তোর উঠতে হবে। মানে একবার চোখ খুললাম তখন দেখি আদর পাশে বসে। তো আমি এই মুখ থেকে মানে এক কাত থেকে অন্য কাত যে না আদর ডিস্টার্ব করিস না। আমার তখন যখন চোখ খুলে আদরে দেখে যখন অন্য কাত হলাম, তখন আমার মনে পড়লো আমি না কিছুক্ষণ আগে আদরের নিচ পর্যন্ত আগে দিয়ে আসলাম, তখন আমি এদিক ঘুরে দেখে আদর নাই। তো আজাদ বলতেছে তুই কার সঙ্গে কথা বলিস? আদর তো নাই,
আদর তো মানে চলে গেছে,
আদর তো চলে গেছে। তো আজাদ আমার বলতেছে, আমি বললাম আদর কি রুমে আসছিল? বলে না তো, আদর তো তুই যে আগায় দিয়ে আসছিস ওই পর্যন্তই। তো সাথে সাথে আদরকে ফোন দেয়, আদর তুই কই? বলে আমি তো আন্টির বাসাতে, ও আন্টির বাসাতে রয়েছে। তাই বললাম তুই বাসা থেকে আজকে বের হবি না।
আচ্ছা, এরকম কেন কেন মানে মনে হলো?
মানে এটা মনে হলো কারণ আমি যেহেতু একটা স্বপ্ন টাইপের কিছু একটা কিংবা বাস্তবে এই ফিলিংস দেখলাম, হয়তো ওর আজকে কোনো ক্ষতি হয়ে যেতেও পারে।
আচ্ছা, ব্যাপারটিকে অন্যভাবে দেখা যায় না, যেমন হচ্ছে আপনি আদর তারপর আপনার যে ফ্রেন্ড আজাদ একসাথে থাকেন, তো সেক্ষেত্রে মনে হতেই পারে যে আদরও আজকে বাসায় আছে। কিন্তু এটার মধ্যে রহস্যটি ঠিক কোন জায়গায় আপনার মনে হলো যে মনে হলো আদরকে একটু ওয়ার্ন করা দরকার, আদরকে বলা দরকার যে আজকে বাসা থেকে বের হবি না?
না, আসলে একটা মানুষকে আমি ভিজুয়ালি দেখলাম।
আচ্ছা,
তারে দেখার পরে যখন সেটা মনে হলো যে আসলে সেটা না,
তখন আপনার মনে
আতঙ্কটা কাজ করছিল যে হয়তো বা ও কি আসলেই আছে নাকি ওর সাথে অন্য কিছু একটা ছিল।
আচ্ছা,
তো সেই দিনই সন্ধ্যার সময় আমাদের ওয়াইফাইটা নষ্ট ছিল।
ও, দুপুর
দিনটা? হ্যাঁ, সেদিনই সন্ধ্যার সময় আমাদের ওয়াইফাইটা নষ্ট ছিল। তো আমরা আমাদের ইউনিভার্সিটিতে যাই, গিয়ে আমাদের ইউনিভার্সিটির বারান্দা থেকে আমাদের রুমটা স্পষ্ট দেখা যায়।
আচ্ছা,
আমাদের রুমটা না, শুধু ওই পুরো ফ্ল্যাটটাই স্পষ্ট দেখা যায়। তো রুমের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটাও স্পষ্ট ভাবে দেখা যেত। তো ওইখানে আমি ওয়াইফাই চালাতে চালাতে হঠাৎ করে আমাদের চোখ পড়লো আমাদের রুমের দিকে। আজাদ আমাকে যেটা বললো যে আজাদ দেখতেছে, মানে আমাদের দেখতে ওই দেখ আদর রুমের ভিতরে ঘোরাঘুরি করতেছে। আমি ভাবছি সে ফান করতেছে। তারপর আমি যখন তাকিয়ে দেখি যে আসলে আদর একবার রুমের এই সাইড থেকে মানে বাস সাইড থেকে ডান সাইডে যাচ্ছে, ডান সাইড থেকে বাস সাইডে আসতেছে, মানে হাঁটাহাঁটি করতেছে, রুমের লাইটস অন, সবকিছু অন, ও জাস্ট এই সাইড থেকে ওই সাইডে যায়, ওই সাইড থেকে এই সাইডে আসে। তো আমরা ওয়াইফাই চালানো বাদ দিয়ে দৌড় দিই এক ঘরের দিকে যে কি হলো, আদরকে আগাই দিয়ে আসলাম আজকে সারাদিন কি ভুলভাল। রুমে দৌড় দেওয়ার কিছুক্ষণ পরে রুমে এসে দেখি রুম তালা বন্ধ, আর তালাটা খুলে দেখি রুমের লাইটস অফ, রুমের ভিতরে কেউ নাই। আর মজার ব্যাপারটা হলো আদরের কাছে রুমের চাবিও থাকে না, রুমের চাবি আছে শুধুমাত্র আমার রাজাদের কাছে। তো রুমটা যদি কেউ খুলতে পারে তাহলে আমরা দুজনই খুলতে পারবো। গেট কিন্তু একটাতে, একটা গেট, জানালা আছে দুইটা, আর রুমের ইটা তো বললাম একটা চারটা বেদ চার সাইডে। আর
তারপর কি করলেন?
তো তারপরে আদরকে ফোন দিলাম, আদর তুই কই? ও বলে আমি সিরাজগঞ্জ। তখন ভাবছিলাম যে হয়তো বা ফান করতেছে কিংবা, তাই বললাম তুই কার সাথে সিরাজগঞ্জ? বলে আমি আন্টির সঙ্গে সিরাজগঞ্জ গেছি। তো তোর আন্টিকে দে। তো তখন আন্টির সঙ্গে কথা বললাম, আসলে সে সিরাজগঞ্জে ছিল। তো এই ব্যাপারটা ওর বাসায় ইনফর্ম করি আমরা, ওকে বাসায় থেকে বলি। তখন ওর আম্মু বলে যে ওকে খুব দ্রুত পাবনায় আনো, তারপর ওকে একটু হুজুর টুজুর দেখায়। তো ওরে আমি সেদিন রাতের বেলায় পাবনাতে ব্যাক করাই, পাবনাতে ওকে দিয়ে আসি এবং ওর আম্মুকে সব ঘটনা বলি। তো তার মাঝখানে আমরা হুজুরকে বলছিলাম যে আমাদের সাথে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে, রাতের বেলা আমরা কেউ ঘুমাতে পারি না, বিভিন্ন ধরনের সাউন্ড হয় আমাদের জিনিস। ও আরেকটা কথা, সেটা হলো আমরা যখন ক্যাম্পাস থেকে বাসা যেতাম, ক্যাম্পাস থেকে যাওয়ার পরে আমরা আমাদের বইগুলা পর্যন্ত নিচের উপরে পড়ে থাকতো, আমাদের হ্যাঙ্গার থেকে কাপড়গুলা নিচে পড়ে থাকতো,
মানে সব এলোমেলো
সব এলোমেলো হয়ে যেত।
প্রবলেমটা ছিল রুমের,
হ্যাঁ রুমের ছিল।
আচ্ছা,
তো তারপরে আমরা হুজুরের কাছে যখন যাই, হুজুর আমাদের একটা সাজেশন দেয় যে আমরা যাতে খুব দ্রুত রুমটা ছেড়ে চলে যাই, এবং তার একটা কথা ছিল যে রুমটা যখন আমরা ছাড়বো তখন যেন কোনো কাপড় চোপড় না নিয়ে এখান থেকে, আর আমরা যেন রুমটা বের হওয়ার পরে আমরা যেন রুমের দিকে ফিরে না তাকাই, মানে পেছন দিক ঘুরে না তাকাই।
আচ্ছা আচ্ছা,
এটা ছিল আমার গল্প আর কি। আমরা মোটামুটি ভাবে এখান থেকে চলে যাই, আদরকে তারপরে পাবনায় রেখে আসি এবং আমরা যারা ছিলাম।
তারপর আদরের ব্যাপারটা কি হয় মূলত, আদরকে কেন্দ্র করে কেন সবকিছু হতো, এই ব্যাপারটা কি জানতে পেরেছেন কোনো কারণ?
আসলে ও ছোটবেলা থেকেই মানে ওর এই ভৌতিক
অস্বাভাবিক,
হ্যাঁ হ্যাঁ অস্বাভাবিক কিছু ওর সাথে ছিল, রামু যেটা বলে আর কি। তো ওকে তারপর অনেক হুজুর দেখানো হয়, মোটামুটি ওকে সুস্থ করা হয়।
আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে।
ওকে,
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতির সময় হলো আরো একবার, ছোট্ট একটা বিরতি 5 মিনিটের, তারপর আবারও ফিরছি। যারা এরই মাঝে ফোন করে ফেলেছেন ডরের গল্প বলার জন্য, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব খুব শীঘ্রই। যারা ফোন করেননি তাদেরকে বলছি নাম্বারটি আরো একবার, 09613892892। অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোমান, এবং আজকে 5 জন বন্ধুকে নিয়ে চলছে ডর, হুমায়ুন, তানিম, সাজু, আরেফিন এবং সেতু। ডরের 96তম পর্বটি ধারণ করা হয়েছে চাঁদপুরের বড়কানিয়ার ছোক গ্রামের একটি বিশেষ হন্টেড প্লেসে। প্রিয় শ্রোতা, আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, ছোট্ট বিরতির পর ডরের শেষাংশে একেবারেই ফিরব। রাত অনেক গভীর, দুটোর কাছাকাছি, যারা আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোবান, এবং আজকে 5 জন বন্ধুকে নিয়ে চলছে ডর, হুমায়ুন, তানিম, সাজু, আরেফিন এবং সেতু। ডরের 96তম পর্বটি ধারণ করা হয়েছে চাঁদপুরের বড়কানিয়ার ছোক গ্রামের একটি বিশেষ হন্টেড প্লেসে। এন্ড দিস প্রোগ্রাম ইজ হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, গল্পের একেবারে শেষ ভাগে আমরা ফিরছি, সাথেই থাকুন।
সবার ঘটনাই তো শুনলাম সুমন, কিন্তু প্রথম যে ঘটনাটা বললেন যে বাহারাইনে যে ঘটনা ঘটেছে ওইটা কিন্তু পুরো ডিফারেন্ট ছিল।
ডিফারেন্ট ছিল, রাইট। আমার কাছেও কিন্তু ঘটনাটা অনেক অনেকটাই মানে ভালো লেগেছে। আমি যদি সত্যি কথা বলি, আমার ব্যক্তিগত ভাবে আমি বলি যে আমার কাছে মানে যখন মানে আপনি বললেন না যে হঠাৎ করে যখন দক্ষিণ সাইডটা খোলা রাখলেন এবং কালো একটা শ্যাডো বের হয়ে গেল, জাস্ট ঠিক ওই জিনিসটা যখন আমি চিন্তা করছিলাম আমার কাছে মানে অদ্ভুত একটা মানে
কল্পনা ছিল যখন,
রাইট, একটা অদ্ভুত শিহরণ জেগে গেছে যে হঠাৎ করে মনে হচ্ছে যে কোনো কিছু একটা বের হয়ে গেছে। এবং যখন এই ঘটনাটা বলছিল মানে আমার চোখ না আচমকা আমার পেছন দিকে চলে গেছিল যে মানে হঠাৎ করে আমার পেছনে কোনো কিছু গেল না, তো মানে জাস্ট আমার কাছে, আমি জানি যে এটা জাস্ট হচ্ছে আমার ইমাজিনেশন, ওই গল্পের সাথে একবারে মিশে গেছিলাম বলে হচ্ছে এটা মনে হচ্ছে।
কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে স্পটে বসে আছি অসম্ভব কিন্তু না সুমন,
রাইট, আমরা ইনফ্যাক্ট এতটুকু বলি যে আমরা আজকে যেই জায়গাতে বসে ডটটা ধারণ করেছি এই জায়গাতে যদি কেউ যদি নর্মাল একটা ঘটনাও বলে না, আপনি যদি এখানে বসে শোনেন তাহলে আপনার কাছে মনে হবে যে এটা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটা ঘটনা। দ্যাটস ওয়াই মানে কিবরিয়া ভাই বলে না শান্ত যে আপনি যদি ডরের মানে পূর্ণ মজা পেতে চান, ডরের রেসিপি শুনে আপনি দরজা জানালা মানে বন্ধ করে বা খুলে রেখে আপনি ডর শুনতে পারেন। সো এটা আসলে কেন বলি আমরা যে আপনি ডর যদি ফিল করতে চান, আপনি যদি একটা মানে আপনার ঘরবর্তী সব মানুষজন আছে, আপনি টিভি দেখছেন উচ্চ স্বরে সবাই কথাবার্তা বলছে, এমন সময় আপনি হেডফোন লাগিয়ে ডর শুনছেন, হয়তো আপনি ওই জিনিসটা ফিল করতে পারবেন না।
ফিল করার জন্য লোকেশনটা অনেক অনেক বেশি
অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি আপনি টোটাল কনসেন্ট্রেট করতে চান, আপনার এনভায়রনমেন্টটা যদি ওরকম হয়, তাহলে হয়তো আপনি এক একজন মানুষকে আমরা বলি না যে আমরা হয়তো ড্রয়িং রুমে বসে বেডরুমে শুয়ে শুয়ে শুনছি, খুব সিকিউরিটির মধ্যে বসে ডর শুনছি এবং বলছি ধুর এই ধরনের ঘটনা কি হইতে পারে, এটা তো সম্ভব না, এই ঘটনা ঘটে না আদৌ। কিন্তু এতটুকু বলবো যে আপনি যেই সিকিউরিটি এবং সেফটির মধ্যে বসে এটা চিন্তা করছেন, আপনি যদি এই এনভায়রনমেন্টে একবার গিয়ে চিন্তা করতে পারেন
আপনার কাছে সবকিছু বিশ্বাস হবেই,
রাইট। সো যাই হোক, অনেক কথা বলে ফেললাম শান্ত, এবার হচ্ছে আমাদের মনে হয় মূল ঘটনায় আসা দরকার যে আমরা কেন এত দূরে এই বড় কিনাচক গ্রামে চলে এসেছি এবং এরকম একটা খোলা জায়গায় আজকে ডর ধারণ করছি এবং এখনো পর্যন্ত যে বৃষ্টি নামেনি, আমরা মানে কি বলবো যে আমরা উপরওয়ালার নিকট অনেক
অনেক কৃতজ্ঞতা আসলে।
ওকে শান্ত, একটু ঘটনাটা বলো যে আমরা কেন এখানে আসলাম।
আচ্ছা, আমরা যে জায়গাটাতে আছি সুমন দেখতেই পাচ্ছ মানে রাতের বেলা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর লাগছে, কিন্তু দিনের বেলাও এটা ভয়ঙ্করই লাগে। আমি যতদূর শুনলাম আর কি, এখানে কিন্তু মানুষজন তেমন একটা আসা যাওয়া করে না, কারণ এই পুরো গ্রামটা জুড়ে হচ্ছে একটা রিউমার ছড়ানো আছে যে আমরা যে জায়গায় বসে আছি এবং এই জায়গা থেকে শুরু করে একদম যে শেষ মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে কোনো একটা ছায়া চলাচল করে। মানে বিষয়টা হচ্ছে এমন যে কেউ যখন হাঁটাহাঁটি করছে, ধরো তুমি আমি আজকে রাতের বেলা বসে আছি, আমাদের উপর যদি সে ছায়া পড়ে তাহলে সে এক সপ্তাহের মধ্যে সে মারা যায়, এরকম একটা রিউমার পুরো গ্রামের মধ্যে।
এবং নট অনলি রিউমার, আমরা এমনও শুনেছি যে যদিও রিসেন্ট ঘটেনি এরকম, অনেক আগে নাকি এরকম কয়েকটা মৃত্যুর ঘটনাও ঘটে গেছে। দ্যাটস ওয়াই মানুষ হচ্ছে আরো অনেক মাত্রায় বেশি ভয় পেয়ে গেছে। এবং হয় না যে অনেক সময় আপনি ভাবতে পারেন যে আমি যদি অন্ধকার একটা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আমার উপর একটা ছায়া পড়েছে কিনা আমি কিন্তু বুঝতে পারবো না, লজিক্যাল কথাটা
আসলেই।
কিন্তু অনেকে যখন লাইট নিয়ে চলাফেরা করেছেন এবং সাথে আলো ছিল, দুই একজন মিলে গেছেন, সেই লাইটের আলোতে ওনারা অদ্ভুত ছায়া খেয়াল করেছেন।
আর কিছু একটা তো ফিল করা যায়, যেমন আমাদের প্রথম গল্পে যেমন বলা হচ্ছিল না যে কালো রঙের যে ধোঁয়ার মতো করে চলে যাওয়া, তো তুমি অন্ধকারে থাকো কিংবা আলোতে থাকো, তোমার আশেপাশে যদি উদ্ভট কিছু বা অস্বাভাবিক কিছু যদি ঘটে, তুমি কিন্তু একটু হলেও ফিল করতে পারবে যে যা ঘটছে তা স্বাভাবিক নয়,
রাইট। তবে এই ফাঁকে এতটুকু বলি যে অনেকের কিন্তু আবার দেখা গেছে যে নর্মাল জিনিসকে অনেকে অস্বাভাবিক ভাবেন। কিন্তু আমি একটা অভিজ্ঞতা বলি, আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি অনেক সময় রাতে, আমি অফিস থেকে যখন ফিরি অনেক সময় রাত দুটো বেজে যায় কোনো কোনো দিন অফিস থেকে ফেরার সময়, যখন আমি সিঁড়ি দিয়ে উঠতে থাকি না, একদম নীরব থাকে, প্রত্যেকটা ফ্ল্যাটের সবাই ঘুমাচ্ছে, শুধু দারোয়ানরা গেটে থাকে। জাস্ট আমি গাড়ি থেকে নেমে আমি যখন উঠতে থাকি সিঁড়ি দিয়ে লিফট বন্ধ থাকে, তো আমার কাছে মনে হয় না আমি এক একটা সিঁড়ি পাড়া দিচ্ছি, আমার পেছন পেছনে মনে হয় আরো একটা শব্দ হচ্ছে, আরো একজন মনে সিঁড়ি দিয়ে উঠছে। বাট আই নো যে এটা কিছুই হচ্ছে না, জাস্ট আমার মনের ইমাজিনেশন, আমার মন সেটা মনে করছে যে আমার পেছনে হয়তো আছে। সো এইসব ঘটনা থেকে অনেকে আবার ভয় পেয়ে যায় না,
অনেকেই ভয় পায় মানে একদমই কারণ ছাড়া বলা যায়।
ওকে, এবার আমরা আবার একটু মূল জায়গাটার বর্ণনাতে আসি। আমরা যে জায়গাটাতে আছি এটা কিন্তু বেশ মানে একটা ঘন জঙ্গল এলাকা বলা যেতে পারে। অবশ্য আমরা যেখানটাতে বসেছি এটা অনেকটা পয়পরিষ্কার একটা জায়গা,
রাস্তার পাশে,
রাস্তার পাশেই রয়েছে মোটামুটি, এবং গ্রামের রাস্তা হওয়াতে এদিক দিয়ে রাতের বেলাতে সন্ধ্যার পরে আনাগোনা একদম নেই বললেই চলে।
এবং আরেকটা বিষয় দেখেছো সুমন, যে আশেপাশে বাড়ি কিন্তু নেই।
রাইট, সেটা শুরুতেও শান্ত একবার বলেছিল যে আশেপাশে বাড়ি ঘর নেই, অনেক দূরে। এখান থেকে আমরা যে জায়গাটাতে আছি এখান থেকে বাড়ি ঘরের অবস্থানটা বেশ দূরে। সো এইটা হচ্ছে আরো হরর হয়ে যাওয়ার কারণ, যে কেউ যদি একা, আমি ডেফিনেটলি বলতে পারি একা আপনি হেঁটে যেতে চাইবেনই না এই জায়গাটা দিয়ে। ইনফ্যাক্ট আমি নিজেও চাইবো না এরকম একটা রাস্তা দিয়ে এত রাতের বেলা মানে একা হেঁটে যেতে।
কিন্তু অনেকে আবার বাধ্য হতে হচ্ছে, কারণ যে আমরা যে ওয়েটা দিয়ে আসলাম এই গ্রামের মানে দুইটা ওয়ে, একটা ওয়ে কিন্তু এটা।
রাইট, অনেকে হচ্ছে যে গ্রামের বাসিন্দা যারা রয়েছে এটা হচ্ছে তাদের মূল পথ, যদি রাতের বেলা যেতে চান আপনি তাদের দিনের বেলা যাওয়ার জন্য একটা আলাদা উল্টো পথ রয়েছে, কিন্তু রাতের বেলা যদি যেতে চায় এটাই হচ্ছে প্রবেশদ্বার আমরা বলতে পারি।
হ্যাঁ,
যে রাতে এখান দিয়েই যেতে হয়। সো বুঝতে পারেন যে অনেক ভয় পাওয়া সত্ত্বেও কিন্তু অনেকে মানুষকে এটা দিয়েই যেতে হয়, সেই ভয়টা মাথায় নিয়েই যেতে হয়। এবং এই ভয়টা আপনি এই জায়গাতে না আসলে আপনি কখনোই আপনার ড্রয়িং রুমে বসে কিংবা আপনার বেডরুমে শুয়ে শুয়ে শুনতে শুনতে এটা ফিল করতে পারবেন না। ওকে, আবারও আমরা ঘটনার জায়গায় ফিরে আসি। এবং শান্ত, একটা ঘটনা কিন্তু বলা বাদ রয়ে গেছে, আমরা মানে মূল ইন্টারেস্টিং যে ঘটনাটা আমরা যেখান থেকে জানতে পেরেছি, উৎস খুঁজে পেয়েছি, এই জায়গাটার সন্ধান পেয়েছি, সেই জায়গাটা শান্ত, সেই ঘটনাটা আমার ধারণা এখানে যারা আছে আমাদের সবার সাথে আরেকবার শেয়ার করো।
এই ঘটনা হচ্ছে আজ থেকে 1.5 বছর আগে। তিনজন বন্ধু মিলে আসছে ঢাকা থেকে এই জায়গায় ঘুরবার জন্য, এই গ্রামটা দেখবার জন্য। তো তখনই মূলত ঘটনা ঘটে সন্ধ্যার পরে, মানে এমন না যে খুব বেশি একটা রাত ছিল তা কিন্তু না, সন্ধ্যার কিছুক্ষণ পরে তারা তিনজন মিলে হাঁটাহাঁটি করছে। তো তিনজন হাঁটাহাঁটি করতে করতে একটা পর্যায়ে গিয়ে ওই তিন বন্ধুর মধ্যে একজন বন্ধু হঠাৎ করে চিৎকার করে ওঠে। তো ওর চিৎকার দেখে বাকি দুজন প্রথমে ভাবে যে হয়তো ফাইজলামি করছে, বন্ধুরা থাকে ভয় দেখানোর জন্য ফাইজলামি করছে। তো তখন বলে যে কি হয়েছে, বাকি দুজন জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কিন্তু ওই ছেলে বারবার বলছে আমি ছায়া দেখতে পাচ্ছি, ছায়া দেখতে পাচ্ছি। তো কিসের ছায়া, কি ছায়া, ওরা তো আর ঠিক ওইভাবে জানে না, কারণ ওরা তো ঢাকা থেকে আসছে, তো এই জায়গা সম্পর্কেও তাদের তেমন একটা ধারণা নেই না। তো তখন হচ্ছে এই ঘটনাটা শুরু হয় আর কি। এবং ওই তিনজনের মধ্যে বাকি দুজন যে বন্ধু ছিল তারাই কিন্তু আমাদেরকে পরে এই ঘটনা বলে, যে কারণে আমরা আজকে বলতে পারছি পুরো ঘটনাটাকে। তো ওই ছেলেটা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যাওয়ার পর চিৎকার করতে শুরু করে ছায়া দেখে, এবং একটা পর্যায়ে গিয়ে ওই দুই বন্ধু মিলে থামানোর ট্রাই করে যে কি ব্যাপার, চিৎকার করছিস কেন, যদি কিছু দেখেও থাকিস বল কি হয়েছে না হয়েছে। তো তখন হচ্ছে ওই ছেলেটা বলে যে আমি ছায়া দেখতে পাচ্ছি, আমি আমার ছায়া দেখতে পাচ্ছি। ব্যাপারটা একটু অদ্ভুত না সুমন, যে কেউ একজন কালো ছায়া দেখতে পাচ্ছে বা যাই ছায়া দেখতে পাচ্ছে সে বলছে যে সে নিজের ছায়া দেখতে পাচ্ছে এবং নিজের ছায়া দেখে নিজে ভয় পাচ্ছে, ব্যাপারটা কিন্তু পুরোই অন্যরকম। এবং তখন থেকে যে প্রবলেমটা শুরু হয় আর কি, যে তাকে ওখান থেকে নিয়ে আসে, সে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়ার পরও সে তারপরেও বারবার ছায়া দেখতে পায়।
মানে এই জায়গাটাতে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে মানে ঘটনাটা এরকম যে ওখানে প্রথমে বন্ধুদের আসলে ধারণাটা ছিল ও মনে হয় প্রথমে মানে ফাজলামোই করছে,
হ্যাঁ মজা করছে,
বন্ধুদের সাথে মজা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে। এবং এই একটা পর্যায়ে ওই ছেলেটা না হঠাৎ এইখানেই মানে অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন বন্ধুরা আসলে অনেকটা ঘাবড়ে যায় যে আসলে হোয়াট হ্যাপেন্ড।
এবং তখন এমন একটা জায়গায় অজ্ঞান হয়েছে যে তুমি নিয়ে যেতে হলেও তো মানে ধরার একটা বিষয়
রয়েছে। সো ওরা এখানে যখন মানে এই ঘটনা ঘটে যায় দেন ওরা হচ্ছে আর কি এই বন্ধুকে মানে কোন রকমে এইখান থেকে কিছু দূর নেওয়ার পরে বাসায় খবর দেওয়া হয়, আরো মানুষজন আসে, তারপর নিয়ে যাওয়া হয়। এবং বাড়িতে নিয়ে ওই রাতে তার জ্ঞান ফিরানো, বহু কষ্টে মানে তার জ্ঞানটা ফিরানো হয়। কিন্তু এরপর থেকেই যেটা ঘটে যে ছেলেটার মধ্যে পুরো অ্যাবনর্মালিটি বিষয়টা চলে আসে,
এবং সে প্রায় বলে হচ্ছে আমার ছায়া দেখতে পাচ্ছি। মানে ছায়াটা কিসের, মানে তুমি একটা চিন্তা করে দেখো, নিজের ছায়া দেখে নিজে ভয় পাওয়ার কিন্তু কোনো কথা না, কিন্তু মুখ দিয়ে এই কথাটা বলার মানে কি সেটাও কিন্তু একটা মানে অদ্ভুত একটা বিষয়।
রাইট, মানে এমন হচ্ছে কি বিষয়টা এমন হয়ে গেছে যে প্রত্যেকটা মানুষের যখন আলোর বিপরীতে তার ছায়া পড়বেই। আমি যখন সেই ছায়াটা বাচ্চা একটা পোলাপাত দেখে ভয় পেতে পারে, বাচ্চারা কিন্তু অনেক সময় আছে এরকম নিজের ছায়া দেখে ভয় পেয়ে যায়, কিন্তু একটা প্রাপ্তবয়স্ক ছেলে সুস্থ সবল ছেলে কখনোই এটা হতে পারে
এবং সে নিজের ছায়া দেখে ভয় পাবে কেন
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে যখন ছায়াটা দেখে ভয় পাচ্ছে এবং সে যখন বর্ণনা করছে আমাকে মারতে আসলো আমাকে মানে মানে ছায়াটা তাকে ক্ষতি করতে চাইছে এই এক্সপ্রেশন দেখে না ওই মানে যা যে আত্মীয় আশায় ওনারা এসেছিলেন মানে ওরা খুব ভয় পেয়ে যায় পরবর্তীতে তারা মানে রিস্ক না নিয়ে তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেয় এর মানে পরের দিনই ঢাকায় পাঠিয়ে দেয় এবং ঢাকায় এসেও কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি এবং তার ফ্যামিলির মানুষজন অনেক শিক্ষিত একটা ফ্যামিলি খুব মানে এইসব জিনিসে বিশ্বাস করে না তারা তারা তাদের যথাসম্ভব প্রথমে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন এবং বেশ কিছুদিন ডাক্তার দেখানোর পরেও ডাক্তারদের পক্ষে মানে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা
আসলে মানে কি রোগ হয়েছে কি সমস্যা এটাই বের করতে পারেনি
রাইট সো তারা তারপরে একটা পর্যায়ে আমরা যতটুকু জেনেছি যে কবিরাজদের কাছেও গিয়েছিলেন এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু তাতেও খুব একটা ভালো হয়নি কোনো কিছুর পরিবর্তন হয়নি কিন্তু এই অবস্থা প্রায় এক মাসের মতো চলে এবং আলটিমেট ট্র্যাজেডিটা ঘটে এই এক মাস পরে হঠাৎই যখন একদিন রাতের বেলা এরকমই চিৎকার করতে করতে ছেলেটা মারাই যায়
এবং ওই পরিবার না বুঝলেও তার যে আত্মীয়রা ছিল এই গ্রামের তারা কিন্তু বুঝতে পারে যে আসলে কোন জায়গার কাহিনী কি হয়েছে
আসলে এই ট্র্যাজেডিটাই হচ্ছে আমাদেরকে এখানে মানে গভীরভাবে টেনে নিয়ে এসেছে এবং এই জন্য আমি আর শান্ত এখানে আসার জন্য খুব উৎসাহ দেখিয়েছি যদিও আমরা প্রথমে বিভিন্ন প্রতিকূলতার কারণে আসতে পারছিলাম না দ্যাটস ওয়াই আমরা একটু লেট করে হলেও এখানে চলে এসেছি সো আমাদের ধারণা যে আপনারা যারা এখানে আসছেন এবং আমাদের সাথে জার্নিতে যোগ দিয়েছেন তাদের কাছে জায়গাটা খুব ভালো লেগেছে এবং আমরা এতটুকু বলতে পারি আমার আর শান্তর কাছে আপনাদের যে এক্সপেরিয়েন্স রয়েছে এগুলোও ভালো লেগেছে আর বাকিটা পুরো বিচারটা করবে যখন শ্রোতারা শুনবে তাদের
শ্রোতাদের
উপর ডিপেন্ড করে এবং প্রত্যেকের চিন্তাধারা ভিন্ন রকম সো যাই হোক সমস্ত কিছু শ্রোতাদের উপর ছেড়ে দিয়ে শান্ত আজকের মতো এখানেই র‍্যাপ আপ করি আমাদের অনেক রাত্র হয়ে গেছে এবং এই দিনের ভরসা নেই কখন বৃষ্টি বাদল নেমে যায় বলা যায় না সো আজকের মতো আমরা উঠছি সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে সুমন আর শান্ত আবারও যোগ দিবে আপনাদের সাথে
শেষ করবো আজকের মতো ইনফ্যাক্ট শেষ করতেই হবে কারণ জুলি দেওয়ার কোনো গল্প নেই অনেকগুলো প্রশ্ন অনেকগুলো জিজ্ঞাসা কারো কারো মনে অনেক বড় একটা প্রশ্ন সত্যি কি এটা সম্ভব অসম্ভবের এই দুনিয়াতে অনেক কিছুই সম্ভব যদি আপনি বিশ্বাস করেন আর যদি না করেন তাহলেও অনেক কিছুই আপনার কাছে অসম্ভব বিশ্বাসের এই ব্যাপারটি একান্তই আপনার শেষ করছি আজকের ডর প্রস্তুত থাকুন বৃহস্পতিবার রাত ঠিক ১২টায় আমি আরজে কিপ্রিয়া আবারও আসছি